exclusively on FusionBD.com.
89.2.
Guasa.
স্বাগত সবাইকে কুয়াশায়। শুনছেন এবিসি রেডিও 89.2 FM, সঙ্গে আছি শারমিন। আর আজকে কুয়াশায় আমার সঙ্গে আছে দুটো গল্প। প্রথম যে গল্পটি শুনবেন তার নাম হচ্ছে কালো কুকুর, লেখক অশোক সি, আর পড়ে শোনা বেশেতু। আসুন তাহলে আজকের গল্পের প্রথম পর্বে চলে যাই, তারপর একটা ছোট্ট বিরতি নিয়ে সরাসরি চলে যাব দ্বিতীয় পর্বে, তারপর আবারও ফিরে আসছি, সঙ্গেই থাকবেন।
ভুজঙ্গবাবু গাড়ির গতিবেগটা বাড়িয়ে দিলেন, স্টিয়ারিং এর উপর হাতের আঙুলগুলো কামড়ে বসল তার, দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে চোখের দৃষ্টিটা তীক্ষ্ণ করে সামনে চেয়ে রইলেন। গাড়ির হেডলাইটের আলো দুটো বাতিস্তম্ভের মতো দুপাশ থেকে ঠিকরে পড়ে সূচিভেদ্য অন্ধকারের বুক ছিঁড়ে ছুটে চলেছে, আর বৃষ্টির ঝলকণাগুলো সে আলোয় চিকচিক করে জ্বলে জ্বলে উঠছে। আকাশে ঘন মেঘের আনাগোনা। ভুজঙ্গবাবু মনে মনে অস্থির হয়ে উঠলেন। আচ্ছা জ্বালাতন তো, কালো কুকুরটা সামনে ছুটে চলেছে তার গাড়ির আগে আগে, হর্ন বাজিয়েছেন কতবার কিন্তু তাতে কোনো কাজই হয়নি। কুকুরটা যেন সেই শব্দকে ব্যঙ্গ করে পাল্লা রেখে সামনে ছুটে চলেছে। সত্যি খুবই বিরক্তিকর ব্যাপার, এ আবার কি! অথচ প্রথমে ঘটনাটা তিনি আমলেই নেননি, খুব সহজভাবেই নিয়েছিলেন, যেমন নিয়েছিলেন এই মাছ আনতে যাওয়ার ব্যাপারটা। দিদির নতুন বিয়ে হয়েছে, জামাইবাবু চাকরি করেন এক নামি কোম্পানিতে, তারই সুবাদে জুটে গিয়েছিল একটি সাজানো গোছানো ফ্ল্যাট। দিদি জামাইবাবুর সংসারে আর কেউ থাকেন না, কাজের কোনো লোক রাখা হয়নি এখনো, তাই জামাইবাবু ভুজঙ্গবাবুকে কোনো একদিন বলেছিলেন,
ওহে ভুজঙ্গ, মাঝে মাঝে এসো আমাদের সঙ্গ দিতে, নইলে আমরা একলা থাকতে থাকতে হাঁপি উঠবুঝে।
ভুজঙ্গবাবুরও কোনো আপত্তি ছিল না তাতে, তার নিজেরও তেমন কোনো বন্ধু বান্ধব নেই, তাই ব্যবসার নানান কাজের ফাঁকে ছুটি ছাটার দিনগুলোতে গাড়ি নিয়ে চলে আসেন দিদি জামাইবাবুর কাছে। গল্প গুজবে হাসি ঠাট্টায় সময় উড়ে যায় এক ঝলক দমকা হাওয়ার মতো। সারা সপ্তাহের মনের গুমট কেটে যায় এক ঝাঁক খুশির বাতাসে। তারপর রাতের খাওয়া দাওয়ার পাঠ দিদির কাছে সেরে গভীর রাতে বাড়ি ফেরা, এই ভুজঙ্গবাবুর রুটিন মাফিক কাজ। আজও এসেছেন দিদি জামাইবাবুর কাছে। গাড়ি নিয়ে যখন পৌঁছলেন ওদের ফ্ল্যাট বাড়ির সামনে, বর্ষাকাল হলেও আকাশে নেই তখন মেঘের ছিটে ফোটা, পরন্ত রোদের সোনালি আলোয় সারা আকাশ উঠেছে হেসে, সেই হাসি ছোঁয়া লেগেছে ভুজঙ্গবাবুর মনেও। ভুজঙ্গবাবুকে দেখেই জামাইবাবু হাসতে হাসতে বললেন,
আরে এসো এসো, তোমার জন্যই তো আমরা অপেক্ষা করছি, চাটা শুরুই করছি না, আজ এত দেরি কিসে?
ভুজঙ্গবাবু বসতে বসতে বললেন, একটু বাজার ঘুরে এলাম তাই। দিদি সকৌতুকে জিজ্ঞেস করলেন, বাজারে গেছিলি কেন রে? তারপর একটু হেসে দুষ্টুমি করে বললেন, কিরে আমাদের জন্য ইলিশ মাছ কিনতে গেছিলি নাকি? ইলিশ মাছ? ইস, ভুজঙ্গবাবু উকি উঠলেন, বড্ড ভুল করেছি তো, বাজারে ঢুকলাম, এক বাজার ইলিশ নজরে পড়লো অথচ মনেই এলো না কিছুটা নিয়ে নেই, দাঁড়াও আমি এখনই আনছি। ভুজঙ্গবাবু তড়ি ঘড়িয়ে উঠে পড়েন চেয়ার ছেড়ে। জামাইবাবু বাধা দিয়ে বললেন,
আরে বসো বসো, এখনই উঠলে কি, তোমার দিদির ঠাট্টাটা বুঝলে না?
দিদি হাসতে হাসতে বললেন, তোর সবকিছুতেই তারা, বস চা খেয়ে নে, তোর জন্য গরম গরম পাকড়ও ভেজে রেখেছি। ভুজঙ্গবাবু তারা দিয়ে বললেন, জলদি চাটা দাও তো দিদি, মাছের কথা যখন উঠলো তখন লোকাল বাজার থেকে দাঁড়ায়নি, ওটা খাস কোলাঘাট থেকে আনা যাক, ভালো হবে। জামাইবাবু আর দিদি দুজনে চমকে উঠলেন। দিদি বললেন, সে কি রে, তুই কোলাঘাটে যাবি? সে তো অনেক দূর এখান থেকে। জামাইবাবু মৃদু বাধা দিলেন,
থাক ব্রাদার, আজ আর কষ্ট করে কাজ নেই, বেলা পড়ে আসছে যে।
ভুজঙ্গবাবু হাসতে হাসতে সহজ কণ্ঠে বললেন, থাকবে কেন, কথা যখন উঠলো তখন নিয়েই আসি, গাড়িতে যাব আসব, কতক্ষণই বা লাগবে বলো, তাছাড়া এখনো সন্ধ্যা নামেনি, আকাশও বেশ ভালো। জামাইবাবু বললেন,
তবে তাহলে চলো আমিও তোমার সঙ্গে যাই।
ভুজঙ্গবাবু হা হা করে উঠলেন, আরে না না, আপনি আবার কষ্ট করতে যাবেন কেন, বরং দিদির রান্নার ব্যবস্থায় সাহায্য করুন। জামাইবাবু বললেন,
ঠিক আছে, তাই সই, তুমি একাই যাও। তবে
দিদির বাড়িতে চায়ের পাট সেরে ভুজঙ্কবাবু বেরিয়েছিলেন সন্ধ্যার প্রাক মুহূর্তে। হাইওয়ে ধরে সোজা গাড়ি চালিয়ে কোলাঘাটে যখন এসে পৌঁছলেন তখন সন্ধ্যা লাগল। প্রশস্ত রূপনারায়ণের পাড়ে মাছ ধরা জেলে ডিঙেগুলো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ক্রেতার বিক্রেতাদের শোরগোলে কান পাতা দেয়। ভুজঙ্গবাবু গাড়িটাকে কিছুদূর রেখে এসে এই ভিড়ে মিশে গেল। বর্ষার খেয়ালি আকাশে কখন যে ঘন মেঘের আনাগোনা শুরু হয়েছে তা তো তিনি জানতে পারলেন না। দরদাম করে বড় দেখে একটা মাছ কিনে হাতে নিয়ে ঝুলিয়ে খুশি মনে ভুজঙ্গবাবু গাড়িতে যখন উঠতে যাবেন তখন গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। মেঘে ছাওয়া থমথমে আকাশের দিকে তাকিয়ে ভুজঙ্গবাবুর ভ্রু কুচকে উঠল। বুঝলেন ভারী বর্ষণ আসন্ন, দুরন্ত ঝড়ও আসতে পারে, ফিরে যাবার পথও কম নয়। ভুজঙ্গবাবু চিন্তিত হলেন। এক মুহূর্ত, তারপরে সব চিন্তা দূরে ঠেলে ফেলে দরজা খুলে উঠে বসলেন ভুজঙ্গবাবু। পাশের আসনে মাছের থলেটি রেখে গাড়ি স্টার্ট দিলেন, কিন্তু কই গাড়ি তো স্টার্ট নিচ্ছে না। ভুজঙ্গবাবু বিরক্ত হলেন, বারবার চেষ্টা করে তিনি গাড়ি থেকে নামলেন ঝিরঝিরে বৃষ্টি মাথায় নিয়ে। বনেট খুলে সবকিছু যন্ত্রপাতি পরীক্ষা করলেন, আশ্চর্য ঠিকই তো রয়েছে সব। হঠাৎই তার দৃষ্টি আটকে গেল গাড়ির বাঁ দিকে দরজার পাশে। অবাক চোখে দেখলেন কিছুক্ষণ আগে যে আসনে তিনি মাছের থলেটি রেখেছেন গাড়ির সেই দিকে ডিঙি মেরে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে একটা কালো কুকুর। মাছের গন্ধেই ওটা এসেছে, এটা রাস্তার কুকুর, কি সাহস ওটার! ভুজঙ্গবাবুর মাথাটা দপদপ করে উঠল রাগে। রাস্তা থেকে একটা ঢিল খুঁজে তুলে নিয়ে সজোরে সেটা কুকুরটার দিকে ছুড়ে দিয়ে চিৎকার করে উঠলেন,
যা যা পালা!
ঢিলটা গিয়ে লাগলো সরাসরি কুকুরটার গায়ে। কুকুরটা এক লাফে সরে গিয়ে ভুজঙ্গবাবুর দিকে তাকালো। কি হিংস্র দৃষ্টি সে চোখ দুটোর! ভুজঙ্গবাবু দেখলেন বাংলা কুকুর নাকি। কুকুরটা কিন্তু আস্তে আস্তে সরে গিয়ে রাস্তার পাশের অন্ধকারের মাঝে কোথায় যেন চলে গেল। ভুজঙ্গবাবু হাত ছাড়লেন, হাত দুটো ঘষে নিয়ে ঢিলের নোংরা গুলো ছেড়ে ফেলে গাড়িতে উঠলেন। পকেট থেকে রুমাল বার করে মাথার জল মুছে রিস্ট ওয়াচ দেখলেন, মাত্র 7:30 বাজে, কিছু নয়। গাড়ি ঠিকঠাক চললে এক ঘন্টা কি কিছু বেশি সময় পৌঁছে যাবেন দিদির বাড়ি। কিন্তু গাড়িটা গোলমাল করছে কেন, এরকম তো হয় না। চিন্তিত ভুজঙ্গবাবু আবার চেষ্টা করলেন গাড়ি চালাতে। আশ্চর্য, সত্যি আশ্চর্য, গাড়ির ইঞ্জিনটা গর্জন করে উঠল চোখের পলকে। ভুজঙ্গবাবুর থমথমে মুখটা খুশির হাসিতে ঝিলিক দিয়ে উঠল। নিশ্চিন্ত অনায়াস ভঙ্গিতে গাড়িটা ছুটিয়ে দিলেন গন্তব্যস্থলের দিকে। বাঘ ঘুরে হাইওয়েতে গাড়িটা তুলে তিনি চমকে উঠলেন, আরে সেই কালো কুকুরটা না! হেডলাইটের আলোয় স্পষ্ট দেখতে পেলেন গাড়িটার আগে আগে কুকুরটা দৌড়ে চলেছে, যেন গাড়িটাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে সে। ভুজঙ্গবাবু বিরক্ত বোধ করলেন, কুকুরটা গাড়ি চাপা পড়বে নাকি? হর্নে আঙুল শোয়ালেন। নিমিষে চারিদিক কাঁপিয়ে বেঁধে উঠল হর্নের শব্দ, কিন্তু কুকুরটার যেন ভ্রুক্ষেপ নেই তাতে। আবার হর্ন বাজালেন তিনি, বারে বারে বাজালেন তিনি হর্ন, কিন্তু তাতে কোনোই কাজ হলো না। যেমন ঢুলকি চালে ছুটছিল কুকুরটা তেমনই ছুটতে লাগলো। ভুজঙ্গবাবুর মাথায় খুন চেপে গেল, এই আত্মজ্বালাতন তো! গাড়ির গতিবেগ তিনি বাড়াতে পারছেন না ওই কুকুরটার জন্য। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে চোখের দৃষ্টিটা তীক্ষ্ণ করে সামনে চেয়ে রইলেন তিনি। আকাশে তখন বাদলের মেঘ আরো ঘন হয়ে এসেছে, মেঘে মেঘে বিদ্যুতের ঝলক মাঝে মাঝে জেগে উঠছে, সে আলোয় পৃথিবী যেন ভয়ে নীল হয়ে উঠছে। এই দুর্যোগে হাইওয়েতে গাড়ির চলাচলও কমে গেছে, দূরে কোথাও যেন বাজ পড়ল। সেই কড় কড় কড়াত শব্দে ভুজঙ্গবাবু সম্বিত ফিরে পেলেন, বিড়বিড় করে বলে উঠলেন, না আর না, আর সহ্য করা যাচ্ছে না। স্টিয়ারিং এর উপর হাতের আঙুলগুলো কামড়ে বসলো ভুজঙ্গবাবুর, এক্সিলারেটরের উপর পায়ের চাপ ক্রমেই বাড়তে লাগলো। বর্ষণ সিক্ত পথে গাড়িটা যে পিছলে যেতে পারে সে চিন্তা মাথায় না রেখে তিনি গাড়ির গতিবেগ বাড়িয়ে দিলেন সহসা চরমে। গাড়িটা একবার থরথর করে কেঁপে উঠে উল্কার বেগে ধাওয়া করলো কুকুরটার পেছনে। ভেবেছিলেন কুকুরটা হয় চাপা পড়বে নয় সরে যাবে গাড়ির রাস্তা থেকে। কিন্তু স্তব্ধ বিস্ময়ে অবাক চোখে দেখলেন গাড়ির গতিবেগ বাড়াবার সঙ্গে সঙ্গে কুকুরটাও সেই গতিবেগের সঙ্গে পাল্লা দিয়ে সমান তালে ছুটতে লাগলো আগে আগে। পাশেও সরে যাওয়ার চেষ্টা করল না বা পিছনে ফিরেও দেখল না। গাড়িটাকে কিছুমাত্র আমল না দিয়ে একটা আধুনিক মোটর গাড়ির গতিবেগের সঙ্গে পাল্লা দিয়ে অনায়াস ভঙ্গিতে ছুটে চলল এই কালো কুকুরটা। এই অভাবনীয় ঘটনা চোখে দেখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল ভুজঙ্গবাবুর। বিস্ময়ে তিনি কয়েক সেকেন্ডের জন্য কুকুরটা ছুটে চলার দিকে তাকিয়ে রইলেন উইন্ডস্ক্রিনের কাচের মধ্যে দিয়ে। বৃষ্টির জল ফোয়ারার মতো ঝরে পড়ছে হেডলাইটের আলোর মাঝে। রাস্তার দুপাশে বর্ষণসিক্ত গাছপালা অন্ধকারের মাঝ থেকে সহসা আলোর বৃত্তে ফুটে উঠে চকিতে সরে যাচ্ছে দুপাশ দিয়ে পিছনে।
সে এক ভয়াল সময়। পৃথিবীতে মেন্টস পাত্তি চালাও নামে কোন শো তখন ছিল না। তখন বাচ্চারা জন্মানোর পর বলতো
এখন থেকে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত 11টায় রাজীব হাসানের সাথে
মেন্টোস খাও বুদ্ধির বাতি জ্বালাও।
কুয়াশা
কুকুরটা লক্ষ্য রেখে তার পেছনে ছুটে চলল দুরন্ত গতিতে ভুজঙ্গবাবুর গাড়ি। এই সময় চারিদিক কাঁপিয়ে এতক্ষণের অপেক্ষমান ঝড় আছড়ে পড়ল। গাছপালাগুলোকে তার মুঠিতে ধরে টেনে নামিয়ে নিতে চাইল মাটিতে। বাতাস উল্লাসে হাসতে লাগে। ভুজঙ্গবাবু লক্ষ্য স্থির রেখে স্টিয়ারিং এর উপর ঝুঁকে রইলেন। কেমন যেন একটা নেশায় আচ্ছন্ন হয়ে আছেন। ওই কুকুরটার সঙ্গে তার গাড়ির একটা যা হয় কিছু বোঝাপড়া হোক এই মুহূর্তে তিনি তা কামনা করছেন নিজের সমস্ত সত্তা নিয়ে। কিন্তু সবিস্ময়ে তিনি লক্ষ্য করলেন কুকুরটা তার সঙ্গে তার গাড়ির দূরত্ব কিছুতেই কোনোভাবেই কমাতে পারছেন না। এ তো সত্যি অবিশ্বাস্য। নিজের মাথা ঝাঁকুনি দিলেন ভুজঙ্গবাবু। তিনি কি স্বপ্ন দেখছেন? না তো, বাইরে প্রাকৃতিক দুর্যোগ। কুকুরটা সেই দুর্যোগকে উপেক্ষা করে ছুটছে তার গাড়ির সামনে। ওই তো, সেটাকে তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন। চার পায়ের সমান ছন্দে সেটা দৌড়ে চলেছে। সেটা জীবন্ত অশুভের মতো। এ তো স্বপ্ন নয়, এ তো সত্যি। মনের এমনি অবস্থায় কুকুরটা হঠাৎই হাইওয়ে ছেড়ে বাঁদিকে ঘুরে অপেক্ষাকৃত চওড়া একটা কাঁচা রাস্তায় ঢুকে পড়ল। ভুজঙ্গবাবু গাড়ি নিয়ে সেই রাস্তা ধরলেন কুকুরটাকে অনুসরণ করে। এবড়ো থেবড়ো কাঁচা রাস্তা, বৃষ্টির জল জমেছে সেই রাস্তায় এখানে ওখানে। বুনো আগাছা আর নানান গাছের ডালপালা বাঁশবনের ডগালি ঝড়ের তাণ্ডবে মেতে ওঠে। চরম গতিবেগ নিয়ে কাঁচা রাস্তায় পড়েই ভুজঙ্গবাবুর গাড়ি ঝাঁকি দিয়ে কুঁকি উঠল। চাকার আঘাতে রাস্তায় জমে থাকা জল ফোয়ারার মতো দুপাশে ছিটকতে লাগলো মাঝে মাঝে। কোন ভয় ভীতি এখন ভুজঙ্গবাবুর মনকে আচ্ছন্ন করতে পারছে না। তার সকল চিন্তার কেন্দ্রবিন্দুতে এখন ওই সামনের ছুটে চলা কালো কুকুরটা। মন জুড়ে রয়েছে শেষ তিনি দেখবেনই। হঠাৎ তার চোখ আটকে গেল। এই কাঁচা রাস্তাটার বেশ খানিকটা দূরে চলন্ত জমাট বাঁধা অন্ধকারের মতো কি যেন একটা তার গাড়ির দিকে এগিয়ে আসছে। কি ওটা? তিনি নড়ে চড়ে আসনে সোজা হয়ে বসতে না বসতেই হেডলাইটের আলোয় দেখতে পেলেন একটা গরুর গাড়ি এই রাস্তা ধরে এগিয়ে আসছে। আরো দেখলেন কুকুরটা ওই গরুর গাড়িটাকে পাশ কাটিয়ে ওপাশের বর্ষণসিক্ত অন্ধকারের মাঝে দ্রুত কোথাও মিলিয়ে গেল। আর তখন কোনো দিকে চোখ দেবার ফুসরত নেই ভুজঙ্গবাবুর। গরুর গাড়িটা সোজা তার দিকে এগিয়ে আসছে। গাড়োয়ান উঠে দাঁড়িয়েছে, ছিপটি তুলে হাত মুখ দাঁড়িয়ে কি যেন বলছে চিৎকার করে। হেডলাইটের চড়া আলোয় তার মুখ দেখাচ্ছে মরার মুখের মতো ফ্যাকাশে। একটা নিশ্চিত দুর্ঘটনা ঘটতে চলেছে মোটর গাড়ির সঙ্গে গরুর গাড়িটা। চোখ মুখ বুঝে প্রাণপণে ব্রেক চাপলেন ভুজঙ্গবাবু। কান ফাটানো যান্ত্রিক ক্যাচ শব্দের সঙ্গে সঙ্গে মোটর গাড়িটা কাঁচা রাস্তায় থর থর করে কাঁপতে কাঁপতে কিছুটা ঘোষড়ে গিয়ে গরুর গাড়িটার মাত্র কয়েক হাত দূরে একটা গর্তে মুখ থুবড়ে থেমে রইল। গাড়ির ইঞ্জিন থামিয়ে দিয়েছেন ভুজঙ্গবাবু, হেডলাইট দুটো জ্বলছে। মুহূর্তে ঝটকা দিয়ে তিনি গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। সেই আলোতে দেখলেন গাড়োয়ান তার গাড়ি থেকে নেমে সামনে এসে দাঁড়িয়েছে। ভীত বিস্মিত গাড়োয়ান তাকে দেখে জিজ্ঞেস করল,
এই বৃষ্টি বাদলার রাতে এত জোরে গালি চাইলে আপনি কোথায় যাচ্ছিলেন বাবু?
গাড়োয়ানের প্রশ্নের উত্তর না দিয়ে ভুজঙ্গবাবু সামনের রাস্তার দিকে অপলক চেয়ে থেকে প্রশ্ন করলেন, সেই কালো কুকুরটা কোথায়, কোথায় গেল ওটা? গাড়োয়ান বিস্ময়ে ভুজঙ্গবাবুর দিকে চেয়ে থেকে বলল,
কুকুর সে কি বাবু, কোন কুকুর তো মোর নজরে আসে নাই।
ভুজঙ্গবাবু বললেন, সে কি, এই মাত্র একটা কালো কুকুর তোমার গাড়ির পাশ দিয়ে ওই অন্ধকারে চলে গেল, তুমি দেখোনি? কথা শুনে গাড়োয়ান কেমন যেন শিউরে উঠল, দুচোখ বড় বড় করে এক দৃষ্টিতে ভুজঙ্গবাবুর মুখের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। পরে দীর্ঘশ্বাস ছেড়ে থেমে থেমে বলল,
বাবু গো, আজ আপনি খুব যা হোক বেঁচে গেছেন। ওরা কুকুর লয়, মোরা বলি শয়তান, ওরাকে এর আগে কেউ কেউ দেখতে পেয়েছে, তার ফল কিন্তু ভালো হয়নি বাবু। ওই শয়তানটা কোথায় থাকে কোথায় যায় কেউ জানে না, তবে সত্যি সত্যি ওটার পাল্লায় পড়ে কেউ কেউ মারাও গেছে এর আগে।
ভুজঙ্গবাবু চুপচাপ শুনছিলেন গাড়োয়ানের কথা, স্তম্ভিত হয়ে তার মুখের দিকে চেয়ে রইলেন তিনি। গাড়োয়ান বলতে লাগলো,
যা হোক বাবু, আপনি কিন্তু খুব বেঁচে গেছেন, যা জোর গাড়ি চাইলেছিলেন। একটু আগেই তো সেই ভাঙা কেটো পোলটা, আমি তার এ পাশ থেকেই আসছি, যদি মোর সঙ্গে দেখা না হতো, যদি আপনি ওই রকম জোরে গাড়ি চাইলে ওই ভাঙা পোলটার উঠে পড়তেন, তাহলে বাবু মশাই গো আজ এক্ষুনি কি যে ঘটতো আপনার ভাগ্যে।
না, আর শুনতে চান না ভুজঙ্গ, হাড় হিম করা ভয়ের স্রোত মাথা থেকে পা পর্যন্ত বেয়ে নামতে থাকে তার, মুখটা শুকিয়ে ওঠে, বুকের মাঝে শব্দ জাগে, ধক ধক ধক, উফ, খুব বাঁচা বেঁচেছেন আজ। গাড়োয়ানের কথা কানে আসে,
খুব ফাঁড়া কেটে গেছে আপনার, আর এখানে থাকবেন নি, গাড়ি ঘুরে নিয়ে বাড়ি যান।
গাড়োয়ানকে ধন্যবাদ জানাতেও ভুলে যান ভুজঙ্গবাবু, অনেক প্রশ্ন জাগে তাও করেন না। তখন এমনই মনের অবস্থাটা, ভীষণ ভয়ে সর্বশরীর শিউরে উঠছে। ঝড়তার চিহ্ন রেখে সরে গেছে দূরে, ঝিরঝিরে বৃষ্টি ভেজা গাছেরা যেন এই ঘটনার সাক্ষী হয়ে ভয়ে নিথর নির্বাক হয়ে দাঁড়িয়ে রয়েছে দূরে ও কাছে। ভুজঙ্গবাবু ধীরে ধীরে গাড়িতে উঠে বসে ইঞ্জিন চালু করে গাড়িটা ঘুরিয়ে নিলেন হাইওয়ের দিকে। ঠিক তখনই যেন তার কানে ভেসে এলো অনেক দূরে ঝিরঝিরে বৃষ্টি ভেজা চাপ চাপ অন্ধকারের মাঝে একটা কুকুরের অস্পষ্ট হিংস্র ডাকের শব্দ। সেই কারণ হাত ছেড়ে চলে যাচ্ছে বলেই কি ওটা এমন ভাবে ডেকে উঠছে? চলন্ত গাড়িতে বসেই শিউরে উঠলেন ভুজঙ্গবাবু। রাত হলো ফিরতে ভুজঙ্গবাবু। তার ফেরার দেরি দেখে উৎকণ্ঠায় দিদি ও জামাইবাবু ঘর বার করছিলেন। বিধ্বস্ত ভুজঙ্গবাবুকে দেখে তারা বিস্ময়ে হতবাক হলেন। সব ঘটনা ভুজঙ্গবাবুর মুখে শুনে আতঙ্কে শিউরে উঠলেন তারা। দিদি ঝুঁক রেখে দিয়ে উঠলেন, কাঁপতে কাঁপতে বললেন, তুই কি রে, এমন ভাবে বিপদের মুখে কেউ যায়? ভুজঙ্গবাবু বিড়বিড় করে বললেন, কেমন যেন ঝোঁক এসে গেছিল, মাথা কাজ করছিল না, তাই সেই রাতে দিদি ও জামাইবাবু ভুজঙ্গবাবুকে বাড়ি ফিরতে দিলেন না। গোটা ইলিশ মাছটা পড়ে রইল রান্নাঘরের মেঝে, ওটা খাওয়ার কারোরই তখন প্রবৃত্তি ছিল না। বেশ অনেক রাতে জামাইবাবু চুপি চুপি গিয়ে সেই মাছটাকে বাড়ির পেছনের বড় নর্দমায় ফেলে দিয়ে এলেন।
কুয়াশা।
কুয়াশা এতক্ষণ শুনছিলেন আজকের গল্প কালো কুকুর, লেখক অশোক সে এবং পড়ে শোনালো সেতু। আপনার সাথে আছি আমি শারমিন, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। আর সময় হয়ে গেছে আমাদের দ্বিতীয় গল্পে যাবার। দ্বিতীয় গল্পে যাবার আগে দ্বিতীয় গল্পের নাম বলবো না, কিন্তু যিনি লিখেছে তার নাম জানিয়ে দিচ্ছি। আজকের গল্পটি লিখেছেন শেগুস্তা আবিদ শাড়ি। আর এখন শুনবেন গল্পের প্রথম পর্ব, চলছে কুয়াশা এবিসি রেডিও 89.2 FM। সঙ্গে আছি শারমিন, প্রথম পর্ব শেষ করেই ফিরছি। আমাদের চারপাশে প্রতিদিন কতই না অদ্ভুত ঘটনা ঘটে। কিছু ঘটনা আমরা জানতে পারি, আর বেশিরভাগটা অজানাই থেকে যায়। সব জানা অজানা ঘটনাগুলোকে যদি একসাথে একই ফ্রেমে সাজানো হয়, তাহলে হয়তো দেখা যাবে কাকতালীয় ভাবে প্রতিটি ঘটনার সাথে প্রতিটি ঘটনার অনেকখানি মিল খুঁজে পাওয়া যাচ্ছে। কিন্তু এই একই ফ্রেমে সাজাতে পারাটা কি জাতা কথা? এর জন্য যথেষ্ট বুদ্ধির প্রয়োজন, যা সবার থাকে না। এরকম হাতে গোনা কিছু বুদ্ধিদীপ্ত মানুষ এইসব ঘটনার মধ্যকার যোগসূত্রটা খুঁজে পায়। অনেকে তাদের মাধ্যমে সেই সব অদ্ভুত ঘটনার সাথে আমরা পরিচিত হই, জানতে পারি ঘটনার গভীরে সব সূক্ষ্ম সূক্ষ্ম বাদ শিরা উপশিরা, জানতে পারি মানুষের মস্তিষ্ক সম্পর্কে, যেখানে ঘটনাগুলোর থেকেও অনেক বেশি রহস্য জমা থাকে, রহস্য বাড়তে থাকে, রহস্য সীমা ছাড়িয়ে যায় কিন্তু শেষ হয় না। মানুষের মনস্তত্ত্ব সম্পর্কে জানার কোনো দিনই শেষ হয় না। তাই তো আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটতে থাকা অদ্ভুত ঘটনা আর মানুষের মনস্তত্ত্ব একই প্রবাহে গাঁথা। মানুষ আছে বলে রহস্য আছে, মানুষ নেই তো রহস্যও নেই।
তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মেয়েটির সাথে আপনি গত 6 মাস ধরে কথা বলছেন সে আসলে কোনোদিন ছিলই না?
না ডাক্তার, আসলে ছিল, কিন্তু আমি তাকে কোথাও খুঁজে পাচ্ছি না।
আপনি তার বাসায় গিয়েছিলেন?
হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু ওখানে আমাকে বলল মীনা নামে ওখানে কেউ থাকে না, কোনোদিন কেউ ছিলও না।
আচ্ছা আপনাদের যখন কথা হতো তখন কি কোনোদিন আপনি মেয়েটার বাসায় গিয়েছিলেন?
আমাদের তো শুধু কথাই হতো না ডক্টর, আমাদের রীতিমতো সম্পর্ক ছিল। আপনি বুঝতে পারছেন না কেন?
না না বুঝবো না কেন, বুঝতে পারছি। আমি বলতে চাচ্ছি আপনাদের যখন সম্পর্ক ছিল তখন কি কোনো সময় আপনি মেয়েটিকে বাসায় পৌঁছে দিতে গিয়েছিলেন, বা যখন দেখা করতেন তখন কি কোনোদিন তাকে আনতে যাননি?
না, আমি ওকে ওর বাসার সামনে পৌঁছে দিয়ে আসতাম আর বাসার সামনে থেকেই নিয়ে আসতাম, কোনোদিন বাসায় ঢুকিনি।
আচ্ছা তাহলে আপনারা দেখা করতেন কোথায়?
কেন, রমনা পার্কে, ও বাসা থেকে অনেক কাছে ছিল আর ওখানে বসতে ও খুব পছন্দ করত।
আপনাদের কি প্রতিদিনই দেখা হতো?
হ্যাঁ প্রতিদিন।
প্রতিদিন কখন দেখা হতো?
প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা পার্কে বসে গল্প করতাম, কখনো কখনো হাঁটতাম।
আপনারা খাওয়া দাওয়া করতেন না?
খেতাম তো, ও বাদাম খেতে খুব পছন্দ করত, আমি প্রতিদিন ওকে বাদাম কিনে খাওয়াতাম। আমরা দুজন মিলে প্রতিদিন 20 টাকার বাদাম খেতাম।
20 টাকার বাদাম খেয়ে আপনাদের পেট ভরত?
ভরত তো, আর রিনা তো এমনিতেই কম খায়, কিছুই খেতে চায় না। আমি ওকে অনেক খাওয়ানোর চেষ্টা করতাম, বলতাম চলো আমরা বাইরে কোথাও গিয়ে খেয়ে আসি, কিন্তু রাজি হতো না।
আপনারা যে সারাদিন বসে গল্প করতেন, আপনাদের কাজে কোনো অসুবিধা হতো না?
আমি তো তেমন কিছু করি না, তাই কোনো অসুবিধা হতো না। আসলে ভুল বললাম, আমি একটা কাজ করি আর সেটা অনেক নিষ্ঠার সঙ্গেই করি, আর সেটা হলো আমি রিনাকে অনেক ভালোবাসি।
আচ্ছা আচ্ছা, তো রিনা কি করতেন?
ও তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ত সোশিওলজিতে।
তো রিনার ক্লাস থাকতো না?
থাকতো মাঝে মাঝে, কিন্তু ও যেত না, ওর ক্লাস করতে ভালো লাগতো না।
তার মানে আপনারা আপনাদের সমস্ত কাজ বাদ দিয়ে রমনা পার্কে বসে থাকতেন।
শুধু বসে থাকতাম না ডক্টর, আমরা মাঝে মাঝে হাঁটতাম, গল্প করতাম, বাদাম খেতাম।
ও হ্যাঁ, সরি সরি, ভুলে গিয়েছিলাম। তো আপনারা কি কখনো অন্য কারোর সাথে কথা বলতেন না, মানে যে বাদামওয়ালার কাছ থেকে বাদাম কিনতেন বা কোনো ফকির এলো তার সাথে?
আমি বলতাম, বিনা তো বলতো না, বলার প্রয়োজন হতো না।
সাহেব সাহেব, আপনি কি বুঝতে পারছেন আপনি ছাড়া আর কেউ রিনার এক্সিস্টেন্স সম্পর্কে জানেই না?
জানবে না কেন ডক্টর, বাদামওয়ালা আর ফকিরের সাথে কথা বলেনি তার মানে তো এই না যে ওই পার্কে ও ছিলই না।
আচ্ছা আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু রিনা যে গত 6 মাস ধরে দিনের পর দিন ক্লাস করলো না, এটা ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্টের পক্ষে কিভাবে সম্ভব? এখন তো অ্যাটেন্ডেন্স নিয়ে অনেক কড়া নিয়ম।
ওর ইচ্ছে হয়নি তাই ক্লাস করেনি। সবাই যে পড়াশোনা নিয়ে ইন্টারেস্টেড হবে এমন তো কোনো কথা নেই। ও বলেছিল 1 বছর লস গেলে ওর কোনো কিছু যায় আসে না। আসলে আপনার কাছে আমার আসাই উচিত হয়নি, আমার উচিত ছিল পুলিশের কাছে যাওয়া, গিয়ে একটা মিসিং ডায়েরি লিখে আসা।
আপনি কিন্তু অকারণেই রেগে যাচ্ছেন, শান্ত হন। পুলিশের কাছে গিয়ে কোনো লাভ নেই, আপনি একেবারে ঠিক জায়গায় এসেছেন। আপনার এই সমস্যার সমাধান আমি করতে পারবো, আর কেউ পারবে না। এতক্ষণ আমি আপনার সব কথা শুনলাম, এখন আপনি আমার কথা শুনবেন। কারণ আপনি যদি না চান তবে আপনি আপনার এই সমস্যা থেকে কোনো দিনই মুক্তি পাবেন না। আপনি কি আমার কথা শুনবেন?
হ্যাঁ বলুন।
রিনা নামের কেউ আসেনি আপনার জীবনে, যা ছিল তা পুরোটাই কল্পনা।
এটা কিভাবে সম্ভব? আর আপনি এত কনফিডেন্টলি কিভাবে বলছেন? আপনি কি আমাকে দেখেছেন যে আমি একা একা রাস্তায় হেঁটে বেড়াচ্ছি, কথা বলছি, একা একা পার্কে বসে বাদাম খাচ্ছি? আপনি কি দেখেছেন?
আমি দেখিনি সোহেব সাহেব, কিন্তু আমার কাছে তো আপনার মতো অনেকেই আসে যাদের সাথে এরকম হয়। রিনা এই পৃথিবীতে এক্সিস্ট করে না, সে এক্সিস্ট করে আপনার মাথায়, আপনার মস্তিষ্কে। আপনার কল্পনায় আপনি রিনার সাথে পার্কে হাঁটেন, ঘন্টার পর ঘন্টা কথা বলেন, কিন্তু বাস্তবে এমন কিছুই ঘটে না। বাস্তবে রিনা থাকলে এই 6 মাসে সে অন্তত কারো না কারোর সাথে কথা বলতো আপনার সামনে, আপনি ছাড়া।
তাহলে তাহলে রিনা এখন কোথায় গেল? আমার মাথার মধ্যেই যদি রিনার অস্তিত্ব থেকে থাকে তবে এখন রিনা কোথায়?
এমন হতেই পারে, কোনো একটা হরমোনাল চেঞ্জের কারণে আপনার ব্রেইন রিনাকে আর প্রোডিউস করতে পারছে না।
কিন্তু তাহলে আমি রিনাকে মনে রেখেছি কিভাবে? রিনার সব কথা আমার মনে আছে কিভাবে?
কারণ রিনাকে নিয়ে আপনি যা যা ভেবেছেন, কল্পনা করেছেন, সেগুলো সবই তো আপনার ব্রেইনে গেঁথে আছে, ওগুলো তো আপনার মেমোরিতে জমা হয়ে আছে। তাই
না, না এরকম কিছু না, রিনা ছিল, রিনা আছে, ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, অন্য কোথাও চলে গেছে।
এমন কিছু হলে রিনার বাড়ির লোকজন রিনাকে চিনতে পারলো না কেন?
আমি জানি না, আমি কিছু জানি না। আমার খুব কষ্ট হচ্ছে, মাথার মধ্যে খুব কষ্ট হচ্ছে।
আপনি আপনি শান্ত হন সোহেব সাহেব, আপনার তেমন কিছুই হয়নি, সবই আপনার মনের ভুল। এমনটা মনে করলে দেখবেন আপনার অনেক হালকা লাগছে।
আচ্ছা আমি আমি আজকে যাই ডক্টর, আমি গেলাম।
এক মিনিট সোহেব সাহেব, আপনার কিছু মেডিকেশনেরও প্রয়োজন আছে, আমি কিছু ওষুধ লিখে দেই, আপনি এগুলো নিয়ম করে খাবেন, আর অবশ্যই আগামী পরশু আবার চলে আসবেন। এ সময়ে আপনার একটু রেগুলার কাউন্সেলিংয়ে আসতে হবে। আপনি যাওয়ার সময় কাইন্ডলি আমার রিসেপশনিস্টের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন।
আচ্ছা ডাক্তার, আমি কি চাইলে আপনাকে ফোন দিতে পারি?
নিশ্চয়ই, আমাকে সরাসরি এই ল্যান্ড ফোনে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত পাবেন।
জি ঠিক আছে, থ্যাংক ইউ ডাক্তার, আমি আসি।
কিছুতে মেনে নিতে পারছে না যে রিনা শুধুই তার মস্তিষ্কের কল্পনা। এতগুলো দিন, এতটা সময়, এত কথা, এত গান, এত স্মৃতি, এত মুহূর্ত তারা একসাথে কাটিয়েছে, শুধু কল্পনায় এত কিছু কি ভাবা সম্ভব? ডক্টর আলিম ইব্রাহিমের চেম্বার থেকে রিনার বাসা অনেক দূরে, তবুও সেখান থেকে বেরিয়ে সে হেঁটে হেঁটে রিনার বাসার সামনে গিয়ে দাঁড়ায়। দোতলা বাড়িটার দিকে তাকিয়ে থাকে কয়েক ঘন্টা, কত মানুষ ঢুকছে বের হচ্ছে, কিন্তু সোহেব রিনাকে দেখতে পাচ্ছে না। বেশ পুরনো ধাঁচের ছোট্ট একটা বাড়ি, বাড়িটার যে কয়টা জানালা সবগুলোতে সোহেব উঁকি ঝুঁকি দেয়, কিন্তু রিনাকে দেখতে পায় না। সে ভেবে পায় না এত ছোট একটা বাড়ির মধ্যে রিনা কিভাবে হারিয়ে গেল। নাকি রিনাকে কেউ গায়েব করে দিল? এভাবে না বলে কি রিনা শোয়েবকে ছেড়ে চলে যেতে পারে? কখনো না। রিনা তো শোয়েবকে কথা দিয়েছিল সে শোয়েবকে ছেড়ে কোথাও যাবে না। তাহলে কেন গেল? আচ্ছা, রিনা শোয়েবের অপেক্ষায় পার্কে গিয়ে বসে নেই কি? হতে পারে। শোয়েব যেভাবে রিনাকে খুঁজছে, রিনাও নিশ্চয়ই শোয়েবকে সেভাবে খুঁজছে। শোয়েব তবুও ধীর গতিতে পার্কের দিকে হাঁটতে থাকে। যে রাস্তা দিয়ে রিনাকে প্রতিদিন সে পার্কে নিয়ে যেত, সে রাস্তা দিয়ে শোয়েব হাঁটতে থাকে। ডক্টরের কথা মতো যদি রিনা শোয়েবের কল্পনাই হয়ে থাকে, তবে শোয়েব রিনাকে হারাতে চায় না। সে কল্পনাতেই রিনাকে পাশে পেতে চায়। সে কল্পনা করার চেষ্টা করে যে রিনা তার পাশে আছে, কিন্তু না, রিনা তার পাশে নেই। একটু পরপর শোয়েব আশেপাশে তাকায়, কিন্তু রিনা আসে না। শোয়েব পার্কে পৌঁছে ওরা যে জায়গাটাতে বসতো সেখানে গিয়ে বসে, কিন্তু এখানেও রিনা নেই। বহুক্ষণ চুপচাপ বসে থাকার পর একটা বাদামওয়ালা এগিয়ে আসে। এটাই তো সেই বাদামওয়ালা যার কাছ থেকে শোয়েব রিনাকে বাদাম কিনে দিত। ওকে জিজ্ঞেস করলে ও নিশ্চয়ই বলতে পারবে যে রিনা ওর সাথেই থাকতো। শোয়েব বাদামওয়ালাকে জিজ্ঞেস করতেই বাদামওয়ালা বলল যে সেই রিনাকে শোয়েবের সাথে দেখেছে। শোয়েব খুব হাসল। এবার ডক্টর আলিম ইব্রাহিম কি বলবেন? হ্যাঁ, শুধু শোয়েব না, এই বাদামওয়ালা রিনাকে দেখেছে। তাহলে কি রিনাকে বাদামওয়ালা কল্পনা করেছে? এমন কি হতে পারে কখনো? বাদামওয়ালার মোবাইল নাম্বার নিয়ে রাখলে শোয়েব এর পরদিন ডক্টরের কাছে গিয়ে হাতে নাতে প্রমাণ করে দেবে যে রিনা ছিল, রিনা আছে।
আপনি এখন কেমন আছেন শোয়েব সাহেব? ওষুধগুলো কি ঠিক মতো খেয়েছিলেন?
ডক্টর, আপনাকে একটা সুখবর দিতে এসেছি। রিনা আমার কল্পনাতে না, বাস্তবেই ছিল।
ও তাই? কিভাবে জানলেন?
সেদিন আপনার এখান থেকে বেরিয়ে আমি পার্কে গিয়েছিলাম, এই বাদামওয়ালার কাছ থেকে বাদাম কিনতাম। সেই বাদামওয়ালা আমাকে বলেছে সেও আমার সাথে রিনাকে দেখেছে।
তাহলে তো আসলে বিষয়টা আবার নতুন করে ভাবার দরকার। আমারও তো ভুল হতে পারে,
পারে না? আপনারই ভুল হয়েছে ডক্টর। আমি বলেছিলাম না আপনাকে, আমি জানতাম এটা আমার কল্পনা না। আর আমি এটাও জানতাম আমি একদিন না একদিন আপনাকে ঠিকই প্রমাণ দিতে পারবো।
আপনার কাছে কি প্রমাণ আছে শোয়েব সাহেব?
আমি এটাও জানতাম যে আপনি প্রমাণ চাইবেন। আমি সেটারও ব্যবস্থা করে এসেছি। আমি সেই বাদামওয়ালার নাম্বার নিয়ে এসেছি, সে আপনাকে বলে দেবে যে সেও রিনাকে দেখেছে।
সে তো খুব ভালো কথা। তাহলে আপনি তাকে একটা ফোন দিন।
হ্যাঁ, দাঁড়ান, এক্ষুনি দিচ্ছি। এই যে নাম্বার, এই যে আমি ফোন দিচ্ছি।
নাম্বার ইনভ্যালিড বলছে, এটা কিভাবে সম্ভব?
আচ্ছা, নাম্বারটা কি আমাকে দেয়া যাবে শোয়েব সাহেব? আমি আমার নাম্বার থেকে একটু ট্রাই করে দেখতাম।
হ্যাঁ হ্যাঁ, দেখুন তো ডাক্তার, দেখুন আমার ফোনেও কোনো সমস্যা থাকতে পারে।
পারে না?
পারি তো, দেখুন তো, আপনি দেখুন।
শোয়েব সাহেব, আপনি কি নাম্বারটা খেয়াল করেছেন? এটা যে আসলে একটা ইনভ্যালিড নাম্বার।
আপনি কল না করেই কিভাবে বুঝলেন এটা ইনভ্যালিড নাম্বার?
00123456789, এটা কি কোনো ভ্যালিড নাম্বার হতে পারে শোয়েব সাহেব?
কিন্তু আমাকে তো
শোয়েব, এই বাদামওয়ালাও আপনার কল্পনা। আমি যখন রিনার এক্সিস্টেন্স সম্পর্কে প্রশ্ন তুলি, তখন আপনি বিষয়টা মেনে নিতে পারেননি। আপনি আপনার মস্তিষ্কের ডিফেন্স মেকানিজমের সাহায্য নিয়ে ওই বাদামওয়ালাকেও কল্পনা করে নিয়েছেন। কোনো বাদামওয়ালার সাথে আপনার সেদিন কথা হয়নি।
না না না, হয়েছিল, কথা হয়েছিল। ও আমাকে হয়তো ভুল নাম্বার দিয়েছে, অথবা আমার ফোন থেকে কেউ নাম্বারটা চেঞ্জ করে দিয়েছে।
কে আপনার ফোনের নাম্বার চেঞ্জ করে দিবে? আপনি তো কারোর সাথেই মিশেন না। আপনার বাসায় কি ছোট কোনো বাচ্চা আছে?
না, আমার বাসায় কেউ থাকে না, আমি একাই থাকি।
তাহলে আপনিই বলুন কে আপনার ফোন নাম্বার পাল্টে দিবে।
না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি রিনা ছিল, রিনা আছে, আছে কোথাও না কোথাও অবশ্যই আছে।
আচ্ছা, আপনি কি আপনার ওষুধগুলো খেয়েছিলেন?
কোন ওষুধ?
কেন, সেদিন যে প্রেসক্রিপশন লিখে দিলাম সেটা দেখেননি?
না তো। আপনি আসলে কি চান বলুন তো? আপনি আমাকে রিনাকে ভুলে থাকার ওষুধ দিতে চাচ্ছেন?
না না শোয়েব সাহেব, আমি কেন আপনাকে রিনাকে ভুলে থাকার ওষুধ দেব? আমি তো চাই রিনা আপনার জীবনে ফিরে আসুক। ওই ওষুধগুলো তো রিল্যাক্সেশনের ওষুধ, ওগুলোতে আপনার নার্ভগুলো রিল্যাক্সড ফিল করবে, তখন আপনি ঠান্ডা মাথায় আপনার রিনাকে খুঁজতে পারবেন।
না,
আমি কোনো ওষুধ খাব না। আর আমি আমি কোনো দিনও আপনার কাছে আসব না। আপনি ভালো ডাক্তার না, আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেন।
আমি কখন আপনার সাথে খারাপ ব্যবহার করলাম? আমি তো আপনার ভালোই চাই।
আপনি আমার ভালো চান না। যদি ভালো চাইতেন তবে কখনোই বলতেন না রীনা নেই, রীনা ছিল না। রীনা ছিল, রীনা আছে।
আমি আপনাকে দুঃখ দিয়ে থাকলে আমি সত্যিই দুঃখিত। দেখেন, আমি সত্যিই চাই রীনা আপনার জীবনে ফিরে আসুক। আপনিও কি চান না রীনা ফিরে আসুক?
হ্যাঁ চাই।
তাহলে আজ এখান থেকে বেরিয়ে নিচের দোকান থেকে এই ওষুধগুলো কিনবেন, কিনে সোজা বাসায় যাবেন। আজ আর কোথাও যাবেন না, রীনার বাসার সামনেও যাবেন না, পার্কেও যাবেন না, সোজা বাসায়। বাসায় গিয়ে পেট ভরে খাওয়া দাওয়া করে ওষুধগুলো খাবেন, খেয়ে ঘুমিয়ে পড়বেন। আর আগামীকাল সারাদিন যতক্ষণ পারবেন বাসাতেই থাকবেন। পরশু আবার আমার চেম্বারে সময় মতো চলে আসবেন, কেমন?
কেন আমি বাসাতেই থাকবো কেন? দেখা গেল কালই রীনা পার্কে আসলো, আর আমি যাইনি দেখে রীনা আমার উপর রাগ করলো, রাগ করে আর কোনোদিনও আমার সামনে আসলো না।
আচ্ছা, এমনও তো হতে পারে রীনা আপনার মতো আপনার বাসায় গিয়ে অপেক্ষা করছে, আপনি জানছেনও না। আবার রীনাও জানছে না যে আপনিও ওর বাসার সামনে গিয়ে অপেক্ষা করছেন। এভাবে আপনাদের দুজনেরই দুজনের সাথে দেখা হচ্ছে না।
তাই তো, আপনি তো ঠিকই বলেছেন ডক্টর। আমি তাহলে তাই করব। আমি আগামীকাল সারাদিন বাড়িতেই থাকব। আপনার কথা শুনে মনে হচ্ছে সত্যিই রীনা আসতেও পারে আমার বাসায়। আমার বিশ্বাস ও আসবে।
এই তো আপনি বুঝতে পেরেছেন। কিন্তু আপনাকেও একটা কথা দিতে হবে, আপনি অবশ্যই ওষুধগুলো নিয়ম করে খাবেন।
হ্যাঁ, আপনি আমার এত বড় উপকার করলেন, আর আমি এটুকু করতে পারবো না? আমি ওষুধগুলো ঠিকঠাক মতোই খাবো।
ভেরি গুড, তাহলে দেখা হবে আগামী পরশু।
হ্যাভ এ নাইস ডে ডক্টর।
ডক্টর আলিম ইব্রাহিমের কথা মতো সে চেম্বার থেকে বেরিয়ে ক্লিনিকের ডিসপেন্সারি থেকে প্রেসক্রিপশনের সব ওষুধগুলো কিনল। আজ আর পায়ে হেঁটে না, বাসে চেপে বাড়ির দিকে রওনা দিল। বাসের কাছেই একটা বাজার পড়ে, সে বাজার থেকে অনেক কিছু কিনতে হবে তাকে। বাড়িতে খাবার কিছুই নেই, কতদিন যে ভাত খায় না সে তার কোনো হিসেব নেই। দুই হাত ভর্তি বাজার নিয়ে বাসায় ঢুকল সে। বহুদিন পর অনেক মন দিয়ে যত্ন করে রান্না শুরু করলো। রান্নায় যে খুব পটু সে তা তো নয়, তবু এলোমেলো অনভ্যস্ত হাতে যতটা সম্ভব গুছিয়ে রান্না করল। নোংরা স্যাঁচে এক রুমের বাসার একমাত্র তোষকটার উপর খবরের কাগজ পেতে হাঁড়ি পাতিলগুলো সাজিয়ে খেতে বসল। তারপর পেট পুরো তৃপ্তি করে খেল। ডক্টর আলিমের সাথে কথা বলে আজ তার সত্যিই খুব ভালো লাগছে। শেষ পর্যন্ত শোয়েব কোনো প্রমাণ দিতে না পারলেও ডক্টরকে এটা বিশ্বাস করানো গেছে যে রীনা আছে। আর কি লাগে এখন শোয়েব আর ডক্টর আলিম দুজনে মিলে নিশ্চয়ই রীনাকে খুঁজে বের করে ফেলবে। খাওয়া শেষ করে ওষুধের পাতা থেকে ওষুধগুলো বের করলো শোয়েব, মুখে দিতে যাবে এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ। ওষুধগুলো কাগজের উপর রেখে দরজা খুলল শোয়েব। তারপর নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না শোয়েব, তার সামনে দাঁড়িয়ে আছে রীনা। হ্যাঁ, রীনা, যাকে সে এতদিন ধরে খুঁজছে কিন্তু পাচ্ছে না, আর এখন সেই রীনা তার সামনে দাঁড়ায়। কি অপরূপ সুন্দর লাগছে রীনাকে। স্নিগ্ধ নীল একটা শাড়ি পরে আছে সে, হাত ভর্তি নীল রেশমি চুড়ি, কপালে লাল টিপটা যেন এক্ষুনি যেন এক ফোঁটা ফুলের রস টিপটা চুইয়ে দেখতে যাবে ওর কপালে, আর ঠোঁটে সেই মধুর হাসি। চোখ ফেরাতে পারছে না শোয়েব। ডক্টর আলিম ঠিকই বলেছিলেন, তার মানে রীনা প্রতিদিন ওর বাড়িতে এসে ওর জন্যই অপেক্ষা করত, আর শোয়েব বোকার মতো পার্কে গিয়ে দাঁড়িয়ে থাকত। এত আনন্দ শোয়েব কোথায় রাখবে কিছুতেই বুঝতে পারছে না। তার রীনা ফিরে এসেছে। শোয়েবের মন চাইছে চিৎকার করে পুরো পৃথিবীকে জানিয়ে দিতে যে তার রীনা ফিরে এসেছে। পুরো পৃথিবীকে না হোক, অন্তত ডক্টর আলিমকে জানাতে হবে যে রীনা ফিরে এসেছে। পরশু পর্যন্ত অপেক্ষা করতে পারবে না। ডক্টর আলিমের নাম্বার আছে তার কাছে, এক্ষুনি সে সব জানাবে ডক্টর আলিমকে।
হ্যালো
হ্যালো ডক্টর, আমি শোয়েব।
শোয়েব। ও হ্যাঁ শোয়েব, বলুন, আপনি না আজই এখান থেকে গেলেন?
হ্যাঁ ডাক্তার, আমি আপনাকে একটা গুড নিউজ দেওয়ার জন্য ফোন করেছি। রিনা ফিরে এসেছে ডাক্তার।
মাই গুডনেস, আপনি কি ওষুধগুলো খেয়েছিলেন শোয়েব?
না ডাক্তার, ওষুধগুলো খাওয়াই লাগেনি। ওষুধ খাওয়ার আগেই রিনা ফিরে এসেছে।
শোয়েব সাহেব, আপনি আগে ওষুধগুলো খান, তারপর আগামী দুই দিন আমি আপনাকে যেভাবে যেভাবে চলতে বলেছিলাম সেভাবে চলেন। পরশু আপনার সাথে আমার দেখা হবে।
দেখা হবে না ডাক্তার, দেখা করার দরকার নেই আর। আমার রিনা তো ফিরে এসেছে, আপনি বুঝতে পারছেন না?
দেখুন, আমি তো এখন লাঞ্চ ব্রেকে আছি, একটু পরেই আমার একজন পেশেন্ট আসবে, তাকে সময় দিতে হবে। আপনি পরশু আসুন, তখন কথা হবে।
না ডাক্তার, আমি জানি আপনি বিশ্বাস করছেন না। আরে রিনা, তুমি এখনো বাইরেই দাঁড়িয়ে আছো, এসো না ভেতরে এসো। দেখেছেন ডাক্তার, আপনার সাথে কথা বলতে বলতে আমি রিনাকে বাইরেই দাঁড় করিয়ে রেখেছি, ভেতরেও ডাকিনি। আমিও না। এই রিনা এসো না। ওই যে ডাক্তার, রিনা নূপুর পায়ে হেঁটে আসছে, আপনি শুনতে পাচ্ছেন? ডাক্তার, আপনি কি নূপুরের শব্দ শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, আসলেই তো নূপুরের আওয়াজ।
বলেছিলাম না রিনা ফিরে এসেছে, রিনা ফিরে এসেছে ডাক্তার। আপনি খুব অবাক হচ্ছেন তাই না? আমি জানতাম রিনা ফিরে এলে আপনিই সবচেয়ে অবাক হবেন। রিনা, তুমি বাইরেই দাঁড়িয়ে রইলে, এসো না ভেতরে এসো, বসো আমার সামনে। ডক্টর, আপনি শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, নূপুরের শব্দটা কাছে এগিয়ে আসছে, কিন্তু কিন্তু আমার এমন লাগছে কেন?
কেমন লাগছে ডক্টর? খুবই অবাক লাগছে তাই না? আমার কিন্তু খুবই ভালো লাগছে। একে তো রিনা ফিরে এসেছে, তার উপর আবার আপনার এরকম বোকা বোকা কণ্ঠ শুনতে আমারও খুবই মজা লাগছে। আপনাদের ওই মোটা মোটা সাইকোলজির বইতে কি আর সব লেখা থাকে ডক্টর? মিরাকেল বলেও তো একটা কথা আছে তাই না?
কিন্তু কিন্তু
রিনা, আমার হাতটা একটু ধরবে প্লিজ? এই তো আমার রিনার হাত, নরম তুলতুলে ছোট্ট একটা হাত, আর সেই হাতে কতগুলো রেশমি চুড়ি। চুড়ির রিমঝিম শব্দ কি শুনতে পাচ্ছেন ডক্টর?
হ্যাঁ পাচ্ছি, কিন্তু আমার শরীরটা ঠিক ভালো লাগছে না। অনেক পরে আপনার সাথে কথা বলি।
না ডক্টর, আপনি রাখবেন না প্লিজ, আমার জীবন মরণ এখন আপনার হাতে। আপনি ফোন রেখে দিলে আমার কি হবে ডক্টর?
স্যার, আপনি দোকান থেকে নূপুরের চুড়ি কিনে নিয়ে এসেও তো আমাকে তার শব্দ শোনাতে পারেন। নূপুরের চুড়ির শব্দ মানেই তো এটা নয় যে যে রিনা ফিরে এসেছে।
আপনি আপনি এখনো অবিশ্বাস করছেন ডক্টর? আপনার এখনো মনে হয় না যে রিনা ফিরে আসতে পারে?
না, এটা মনে হয় না। রিনা যদি ফিরে এসেই থাকে, তাহলে আপনি শুধু নূপুর আর চুরির শব্দ আমাকে কেন শোনাচ্ছেন? কেন আমাকে রিনার সাথে কথা বলাচ্ছেন না? রিনার সাথে কথা বলিয়ে দিন।
কিন্তু রিনা যে আপনার সাথে কথা বলবে না ডক্টর, ও তো কারোর সাথেই কথা বলে না, ও শুধু আমার সাথে কথা বলে।
রিনা আর কারোর সাথে কথা বলে না, তার মানে ও আসলে নেই। রিনা শুধুই আপনার মানসিক ভ্রম, এছাড়া আর কিছুই না। আর আপনি মানসিক ভাবে অসুস্থ, আপনি একজন সাইকিক পেশেন্ট শোয়েব। ওহ,
কি কি বলছেন আপনি? আমি সাইকো?
হ্যাঁ আপনি সাইকো। আপনি ফোন রাখুন প্লিজ, আমি একটু অসুস্থ বোধ করছি, মাথাটা।
আপনি আমাকে সাইকো বলতে পারেন না। রিনা, রিনা কথা বলবে আপনার সাথে। রিনা প্লিজ, তুমি একটু কথা বলো। রিনা কথা বলো একটু প্লিজ।
হ্যাঁ, যদি সত্যি রিনা থেকে থাকে তাহলে কথা বলতে বলুন।
আপনি ফোন রাখবেন না ডক্টর, রিনা কথা বলবে, রিনা কথা বলবে আপনার সাথে। রিনা প্লিজ, তুমি তুমি একটু ডক্টরের সাথে কথা বলো একটু।
ওহ শোয়েব, আমি আর পারছি না, আমার মাথার মধ্যে কেমন যেন করছে, আমি আমি নিঃশ্বাস নিতে পারছি না।
এই যে রিনা আপনার সাথে কথা বলতে চাইছে, কথা বলুন। হ্যালো ডক্টর, কথা বলুন। হ্যালো হ্যালো
কুয়াশা।
Number one for entertainment. Only for you. ABC FM 89.2. We play the coolest music.
Kuasha.
প্রথম পর্ব শেষ হলো আজকের গল্পের, চলছে কুয়াশা এবিসি রেডিও 89.2 FM। আর এখন আমরা সরাসরি চলে যাচ্ছি গল্পের দ্বিতীয় পর্বে। আমি আছি শারমিন আপনার সঙ্গে, আর আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিও 89.2 FM। ফিরছি দ্বিতীয় পর্বের পর।
কুয়াশা
শুয়ে ফোনের এপাশ থেকে হ্যালো হ্যালো করতে থাকে, কিন্তু ওপাশ থেকে ডক্টরের কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। ওপাশে পড়ে থাকে ডক্টরের নিথর দেহ। এখনো পর্যন্ত একটু পরপর কেঁপে কেঁপে উঠছে তার শরীর, কিন্তু আর বেশিক্ষণ প্রাণ থাকবে বলে মনে হয় না। ডক্টর পড়ে আছে তার চেয়ারের নিচে কার্পেটের ওপর, হাত থেকে ফোন নিচে পড়ে যায়নি, কানের বেশ কাছেই পড়ে আছে রিসিভারটা। রিসিভার থেকে এখনো ভেসে আসছে ওপাশে হ্যালো হ্যালো শব্দ। এতক্ষণ ধরে ফোন এঙ্গেজ পাওয়ার পর ডক্টর আলিমের রিসেপশনিস্ট চেম্বারে ঢুকে তাকে পড়ে থাকতে দেখে। সে ক্লিনিকের অন্যান্য ডাক্তারদেরকে খবর দেয়। সবাই এটাই জানতে পারে প্রেশার বেড়ে ব্রেন হেমারেজ হয়ে ডক্টর আলিমের মৃত্যু হয়েছে। সবাই ভাবে এটি একটি স্বাভাবিক মৃত্যু, কিন্তু আসলে কি তাই? এই মৃত্যুর আসল রহস্য কি? নাকি আমরাই আমাদের মস্তিষ্কের নানা জটিলতার কারণে এই মৃত্যুটাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছি না? কি মৃত্যুর রহস্য? কেন আমাদের মস্তিষ্কের কোষে কোষে এত জটিলতা?
ডক্টর, আমি আমি দিনাকে কোথাও খুঁজে পাচ্ছি না ডক্টর।
কিন্তু আপনার তো ওনাকে আজকে এখানে নিয়ে আসার কথা ছিল।
হ্যাঁ ডক্টর, কিন্তু আমি ওকে এখানে আসতে বলাতে আমার উপর সে কি রাগ, কথাই বললো না কতক্ষণ।
তারপর কি হলো?
তারপর অনেক বুঝিয়ে ওকে রাজি করিয়েছিলাম, কিন্তু সকাল থেকে আবারও ওকে কোথাও খুঁজে পাচ্ছি না।
শেষ কখন দেখা হয়েছিল আপনার সাথে?
কাল সন্ধ্যায় আমার বাসায়। এখন তো আর আমরা পার্কে দেখা করি না, আমার বাসাতেই চলে আসি। পার্কে অনেক লোকজন থাকে তো, ও একদম পছন্দ করে না, একটু নিরিবিলি থাকতেই পছন্দ করে।
আপনার আগের রিপোর্টগুলো দেখে যা মনে হচ্ছে তা হলো আপনার ওজন বেশ বেড়েছে।
হ্যাঁ ডক্টর, বাড়বে না? আগে তো আমি আর রিনা রাস্তা রাস্তায় ঘুরতাম, পার্কে গিয়ে বসতাম, আর সারাদিন বাদাম ছাড়া কিছু খাওয়াই হতো না। আর এখন তো রিনা প্রতিদিনই আমার বাসায় আসে, আর প্রতিদিনই রান্না করে। আমরা দুজনেই দুপুরবেলা একসাথে খাই, বিকালে চা বানাই, তারপর দুজন মিলে চা খেতে খেতে গল্প করি। এই সন্ধ্যার একটু আগে আগে রিনা ওর বাসায় ফিরে যায়। এখন খাওয়া দাওয়াটা একটু ভালো হচ্ছে তো, তাই একটু মোটা হয়ে যাচ্ছি।
কিন্তু আপনি যদি রিনাকে এখানে না নিয়ে আসেন তাহলে তো আমি আপনার ট্রিটমেন্ট করতে পারবো না।
কিন্তু ও তো এখানে আসতেই চায় না, এমনকি এটাও চায় না যে আমি আসি।
কিন্তু আপনাকে যে একটা উপায় বের করতেই হবে মিস্টার সোহেব।
আমি কি করবো বলুন তো ডক্টর? আমি রিনাকে বলেছিলাম আপনি ওকে আসতে বলেছেন, কিন্তু তাতে ও রেগে গেল, রেগে গিয়ে আবারও হারিয়ে গেল। আমি সকাল থেকে ওকে কত খুঁজেছি জানেন? আবারও বাসায় গিয়েছিলাম, ওর বাসার লোকজন আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল, আমাকে দেখা পর্যন্ত করতে দিল না ওর সাথে। ওরা বলে যে রিনা নামে এখানে কেউ কোনোদিন বলে ছিলই না, আমার সাথে কুকুরের মতো ব্যবহার করলো, আমাকে পাগল বলে গালাগাল করলো। আমি পার্কে পর্যন্ত গিয়েছিলাম, আমরা যেখানে আগে দেখা করতাম সেখানে, সেখানেও ও নেই। এরকম চলতে থাকলে আমি তো পাগল হয়ে যাবো ডক্টর। রিনা এত সেন্সিটিভ, অল্পতেই রেগে যায়, বিশেষ করে কারোর সাথে দেখা করতে বললে তো ভীষণ রেগে যায়। আমার মনে হয় ওকেই সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার।
সেটা তো ভালো কথা, আপনি নিয়ে আসুন ওনাকে।
আনতে যদি পারতাম তাহলে তো ভালোই হতো, কিন্তু ডক্টর আপনি কাইন্ডলি ওর সাথে একটু কথা বলবেন প্লিজ।
উনি যদি না আসেন তাহলে কিভাবে কথা বলবো বলুন?
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যেভাবেই হোক ওকে রাজি করাবো। আমার মনে হয় আপনার সাথে ফোনে ঠিকই কথা বলতে চাইবে। আমি কি আপনার মোবাইলে?
মোবাইলে না, আপনি আমার ল্যান্ড ফোনে ফোন করবেন, আমি কথা বলবো।
থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। আমি তাহলে আজকে আসি।
আহা, কোথায় চললেন? বসুন, আপনার সাথে তো এখন আমার কথা শেষই হয়নি।
কিন্তু আমার যে রিনাকে খুঁজে বের করতে হবে, তাহলে হয়তো আমার বাসায় এসে না পেয়ে আবার চলে যাবে।
যাবে না, ট্রাস্ট মি, যাবে না। আর আপনিও রিনাকে খুঁজে পাবেন, কিন্তু তার আগে তো আপনাকে স্টেবল হতে হবে। আপনি এত বেশি অস্থির হয়ে থাকলে তো নিশ্চয়ই রিনারও ভালো লাগবে না। ইনফ্যাক্ট আপনার অস্থিরতা হয়তো অলরেডি রিনার ভালো লাগছিল না, এই কারণেই হয়তো রিনা রাগ করে কোথাও চলে গেছে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক বলেছেন ডক্টর, আমি তো এভাবে ভেবে দেখিনি। আচ্ছা, তাহলে এখন আমার কি করা উচিত?
আপনার এখন উচিত নিজেকে শান্ত রাখা। আর একটা গোপন ইনফরমেশন দিই আপনাকে, মেয়েরা অ্যাটেনশন নিতে পছন্দ করে, এটা ঠিক। তবে তাদের কাছ থেকে অ্যাটেনশন পেতে চাইলে মাঝে মাঝে তাদেরকে একটু ইগনোর করতে হয়। আপনি যখন একটু রিনাকে ইগনোর করবেন, ওকে খোঁজাখুঁজি কম করবেন, দেখবেন ও ঠিকই আপনার কাছে ফিরে আসছে। আর এসে সরি বলছে, ভালোবাসা, ভালোবাসাবাসিতে একটু টেকনিক খাটাতে হয়।
আপনি কি শিওর এটা কাজ করবে?
অবশ্যই কাজ করবে। একবার কি হয়েছিল জানেন? আপনার ভাবি আমার সাথে অকারণে রাগারাগি করে বাপের বাড়ি চলে গেল। আমি 2 দিন ধরে ওকে ডাকাডাকি করলাম, কোনোই লাভ হলো না। ফোন করলেও ফোন ধরত না। তারপর আমি 2 দিন ধরে ওকে কোনো ফোনই দিলাম না, মেসেজও পাঠালাম না। 2 দিন পর নিজে থেকেই সুরসুর করে এসে আমাকে জড়িয়ে ধরে, সে কি কান্না, ব্যাস সব মিটমাট।
এরকম করলে রিনা সত্যি ফিরে আসবে?
অবশ্যই আসবে। আপনি যখন যখন ওকে ওর বাড়িতে খুঁজতে যান, তখন নিশ্চয়ই ও জানালা দিয়ে দেখে আর ভাবে যে ছেলেটা তো আমার পিছনে লাট্টু হয়ে ঘুরছে, ওকে ইচ্ছা মতন কষ্ট দেওয়া যায়, এটা ভেবে ও আপনাকে আরোই পাত্তা দেয় না। কিন্তু আপনি যা কষ্ট পাওয়ার তা তো পানি, তো এখন থেকে রিনা ফিরে আসা না পর্যন্ত ওকে আর পাত্তা দেওয়া যাবে না, খোঁজাও যাবে না, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে ডক্টর, আমি আর রিনাকে খুঁজব না।
আচ্ছা খুব ভালো, আপনি কি আগের ওষুধগুলো কন্টিনিউ করছেন?
না ডক্টর।
এটা তো খুব খারাপ কথা, ওষুধগুলো আপনার মনের অস্থিরতা কমিয়ে আপনাকে শান্ত রাখবে। এখন বলুন তো, আপনি খাবেন তো ওষুধগুলো?
জি খাবো।
ঠিক আছে, এবার আপনি আসুন, নেক্সট কলে আবার কথা হবে, ততদিন ভালো থাকবেন।
ঠিক আছে, আপনিও ভালো থাকবেন ডক্টর।
সেদিন সোহেবের বাড়ি ফেরার সময় রিনাদের বাড়ির সামনে দিয়ে গেল, কিন্তু একবারও বাড়িটার দিকে তাকালো না। এমন একটা ভাব করলো যেন ওর কিছুই যায় আসে না, অভিনয় অতটা পাকা হয়ে ওঠেনি এখনো সে। তাও আবার রিনার সাথে ভালো না বাসার অভিনয়, ভালোবাসার অভিনয় হয়তো সহজ, কিন্তু ভালো না বাসার অভিনয় অনেক কঠিন। ডক্টর আলিম ইব্রাহিম মারা যাওয়ার অনেকদিন পর সোহেব ডক্টর ফারুক আহমেদের সন্ধান পেয়েছে। ডক্টর আলিমের বেশ জুনিয়র ডক্টর ফারুক, কিন্তু উনিও এর মধ্যেই ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে বেশ নাম করেছেন, সেই সাথে কাউন্সেলিং এর উপরেও বেশ কিছু ট্রেনিং নিয়েছেন। কিছুদিনের মধ্যে সার্টিফাইড কাউন্সিলরও হয়ে যাবেন তিনি, দেশ বিদেশে অনেক নাম ডাকও হয়েছে তার। এর আগে ডক্টর আলিমের কাছে গিয়ে বেশ স্বস্তি পেয়েছিল সোহেব, ডক্টর আলিমের ট্রিটমেন্ট খুব বেশি দিন নিতে পারল না সে, হুট করেই মারা গেলেন তিনি। এখন ডক্টর ফারুকের ট্রিটমেন্টও তার খুব ভালো লাগছে, কেমন যেন একটা কনফিডেন্স কাজ করছে। আর আজ তো দারুণ বুদ্ধি দিলেন ডক্টর, এরকম করলে তো আসলে রিনার কোনোদিন সোহেবকে ছেড়ে যাবে না। কিন্তু এ কি, বাসায় পৌঁছে সোহেব দেখে রিনা বসে আছে দরজার গোড়ায়। সোহেব আসতে সে কি কান্না, কত বার যে ক্ষমা চাইল সোহেবের কাছে, এমনকি ফারুকের সাথে কথা বলতেও রাজি হল। সোহেব আর দেরি করল না, বাসায় ঢুকে সাথে সাথে ফোন দিল ডক্টর ফারুক।
ডক্টর, ডক্টর জানেন, আপনাকে একটা গুড নিউজ দেওয়ার জন্য ফোন করলাম।
কে বলছেন?
আমি সোহেব ডক্টর।
ও আচ্ছা, বলুন কি গুড নিউজ দিতে চান, একটু তাড়াতাড়ি বলুন, এখন তো অফিস থেকে বেরোবার সময়। আজ আবার আমার অ্যাসিস্ট্যান্টটাও আগেই চলে গেছে, আমাকেও বের হতে হবে, বলুন কি বলবেন।
রিনা ফিরে এসেছে ডক্টর, আমি বাসায় এসে দেখি যে দরজার সামনে বসে আছে।
ও খুব ভালো কথা, এখন আপনি কিছুক্ষণ ওনার সাথে কথা বলে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ুন, কেমন? দেখবেন ওষুধ খাওয়ার পর এমনি ঘুম চলে আসবে।
কিন্তু ডক্টর, রিনা তো আপনার সাথে কথা বলতে রাজি হয়েছে।
আরো ভালো কথা, নেক্সট কলে ওনাকে সঙ্গে করে নিয়ে আসুন, তখন কথা হবে।
না না ডক্টর, ও কারোর সামনে যাবে না বলেছে, ও শুধু আপনার সাথে ফোনে কথা বলতে রাজি হয়েছে। আপনি শুধু একটু ওর কথা শুনুন।
দেখুন, আমাকে এখন বের হতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে।
আপনি ওর সাথে কথা বলে একটু বলুন যে ও যেন আপনার সাথে এসে দেখা করে, আপনার সাথে কথা বললে হয়তো রাজি হয়ে যেতে পারে।
আচ্ছা ঠিক আছে, দিন ওনাকে দিন।
এরিনা, এই ডক্টর ফারুক কথা বলবেন তোমার সাথে। নাও কথা বলো প্লিজ। কি হলো, বলবে না? একটু আগে যে বললে তুমি ওনার সাথে কথা বলবে, এখন তাহলে কথা বলতে চাইছো না কেন?
মিস্টার শোয়েব, আজ বরং বাদ দিই, উনিও কথা বলতে চাইছেন না, আমারও আজ তারা আছে।
না না ডক্টর, প্লিজ প্লিজ, ও কথা বলবে, একটু অপেক্ষা করুন, ও নিশ্চয়ই কথা বলবে, আমি ওকে রাজি করাচ্ছি। এরিনা, কি হচ্ছে সব? তুমি না একটু আগে আমাকে বললে যে তুমি ডক্টরের সাথে ফোনে কথা বলতে চাও, তাহলে এখন বলছো না কেন? তুমি জানো উনি কত বড় ডাক্তার? এরিনা, নাও না কথা বলো। আহা, এবার কিন্তু আমি রাগ করব। ডাক্তার, এই যে রিনা কথা বলছে না কিন্তু গান গাইছে, শুনুন শুনুন ওর গানের গলা কি চমৎকার। রিনা, ডক্টর রিনা গান গাইছে, আপনি শুনতে পাচ্ছেন না?
রিনা গান গাইছে, কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব? রিনা তো
এক্সিস্ট করে না, তাই তো? এটাই তো আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে রিনা এক্সিস্ট করে। আপনারা তো আমার কথা বিশ্বাসই করতে চান না।
কিন্তু কিন্তু না, রিনা, না না, কোথাও কোনো ভুল হচ্ছে, আমি মেনে নিতে পারছি না। আপনার যা হিস্ট্রি তাতে তো
হিস্ট্রি মিস্ট্রি বাদ দেন ডক্টর, এখন শুধু প্রাণ ভরে রিনার গান শুনুন, দেখবেন আপনি অনেক রিল্যাক্সড ফিল করছেন, অনেক হালকা লাগছে নিজেকে, কি লাগছে না?
হ্যাঁ লাগছে, কিন্তু কিন্তু আমার মাথার মধ্যে কেমন করছে যেন,
সব ব্যথা সেরে যাবে ডক্টর, আপনি শুধু আরেকটু ধৈর্য ধরে রিনার গান শুনুন। আপনি শুনতে পাচ্ছেন তো ডক্টর?
কিন্তু কিন্তু আমার শরীরটা কেমন করছে, উফ উফ, মাথার দুপাশে অসম্ভব ব্যথা। আমার আমার এখনই কারো হেল্প নেওয়ার দরকার। উফ উফ,
আপনাকে হেল্প করার জন্যই তো আমি আছি ডক্টর, আমি রিনা দুজন মিলে আপনাকে হেল্প করব, দেখবেন আপনার আর কোনো ব্যথা থাকবে না, আপনি শুধু মন দিয়ে রিনার গান শুনুন।
কিসের রিনা? রিনা নামের কেউ নেই, সবই সবই আপনার কল্পনা। আপনি আপনি একজন সিজোফ্রেনিয়াক, রিনার কোনো অস্তিত্ব এই পৃথিবীতে নেই।
আপনি অকারণেই আপনার ব্রেইনে প্রেশার দিয়ে কষ্ট পাচ্ছেন, এসব করে কি লাভ? বরং আপনি মন থেকে মানার চেষ্টা করুন যে রিনা আছে, আপনি এই মুহূর্তে রিনার গান শুনছেন।
আমি আমি আর পারছি না, আমি আর পারছি না, আমার আমার খুব কষ্ট হচ্ছে। কে 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 আছো? কেউ আছো এখানে? আমি
কি হলো ডক্টর? এই রিনা, ডক্টর তো আর কথা বলছে না। হ্যালো ডক্টর, হ্যালো, কি করি বলো তো? হ্যালো ডক্টর, হ্যালো,
অনেকে আছে সবকিছুতে রহস্য খুঁজে বেড়ায়, রহস্য নিয়ে ঘাটাঘাটি করাটাই যেন তাদের কাজ। যে কোনো ঘটনার রহস্য কিভাবে জানে তারা উদ্ঘাটন করে ফেলে। খুবই সামান্য বা তুচ্ছ ঘটনার মধ্যে লুকিয়ে থাকা কোনো কঠিন রহস্য জাল খুঁজে বের করে নিয়ে আসা যেন তাদের দুই আঙুলের খেলা। এমনই এক রহস্যপ্রেমীর নাম হলো পরশাবিদ। পেশা একজন সায়েন্টিস্ট, কিন্তু তার শখের পেশা হলো গোয়েন্দাগিরি। এক কথায় পরশাবিব একজন শখের গোয়েন্দা। সে থাকে তার বন্ধু এবং সেই সাথে ফ্ল্যাটমেট রাসেল রাজীবের সাথে। রাসেল পেশা একজন পুলিশ অফিসার। বন্ধু পরশাবিব সাথে থাকাতে অনেক কেস সলভ করতে তার বেশ সুবিধাই হয়। কয়েকদিন ধরে পেপারে আসে বেশ কিছু নিউজ পড়াটা খুব ভাবাচ্ছে। সেটা হচ্ছে গত 3-4 মাস বেশ কয়েকজন সাইকিয়াট্রিস্ট ও কাউন্সিলর মারা গেছে এবং তাদের মৃত্যুর ধরনটা প্রায় একই রকম। প্রত্যেকেরই ব্লাড প্রেশার হাই হয়ে যাওয়ায় ব্রেইন হেমারেজ হয় আর সেই কারণেই মৃত্যু। এইসব সাইকিয়াট্রিস্টের পরিবার পরিজন আত্মীয় স্বজন কেউই বিষয়টা অস্বাভাবিকভাবে দেখছে না। বিষয়টা অস্বাভাবিক না লাগাটাই স্বাভাবিক, কিন্তু একটিমাত্র জিনিস ঘটনাগুলোকে অস্বাভাবিক করে তুলেছে পরশের চোখে, আর সেটা হলো প্রত্যেকে মারা গেছে টেলিফোনের রিসিভার হাতে নিয়ে। এটা হয়তো অনেকের কাছে খুব তুচ্ছ একটা ঘটনা হতে পারে, কিন্তু পরশ এটাকে এত হালকাভাবে নিতে পারছে না। টেলিফোনের রিসিভার হাতে নিয়ে মারা যাবার পেছনে অবশ্যই কোনো রহস্য আছে। দুই বন্ধুই ঘুম থেকে ওঠে অনেক ভোরে, ঘুম থেকে উঠে জগিং সেরে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার আগ পর্যন্ত বেশ কিছুটা সময় হাতে থাকে। সেই সময়টাই দুই বন্ধুর রহস্য চালাচালির সময়। কয়েকদিন ধরেই পেপারে খবরটা নিয়ে ভাবছে দুজনে। আজ দুজন আরো বেশ নড়ে চড়ে বসল, কারণ গতকালও ডক্টর ফারুক আহমেদ নামে আরো একজন সাইকিয়াট্রিস্ট মারা গেছেন। গত 4 মাসে এনাকে নিয়ে মোট 6 জন সাইকিয়াট্রিস্ট মারা গেল। কেসটাকে নিয়ে বেশ আধা জল খেয়ে নামার সিদ্ধান্ত নিল পরশ আর রাসেল।
এদেশে সাইকিয়াট্রিস্ট আছে বা কয়জন, তার মধ্যেও একের পর এক আবার মারা যাচ্ছে, এর পেছনে অবশ্যই কোনো কাহিনী আছে, তুই কি বলিস? তা তো বটেই। আর আশ্চর্য লাগছে আমাদের দুজন বাদে কারো চোখে পড়লো না বিষয়টা। স্ট্রেঞ্জ। তাহলে আমাদেরকে তো এখন মাঠে নেমে যেতে হবে বন্ধু।
তা তো নামতেই হবে, কিন্তু শুরুটা কিভাবে করতে চাচ্ছিস?
প্রথমে এনাদের চেম্বারগুলোতে কথা বলা দরকার, বিশেষ করে ওনাদের অ্যাসিস্ট্যান্ট বা রিসেপশনিস্ট যাকে পাওয়া যায় আর কি।
এটা আমি আজ সারাদিনে কাজের ফাঁকে করে ফেলতে পারবো, অধিকাংশ চেম্বার তো একই এলাকা।
হ্যাঁ, তুই বরং এক কাজ করিস, ওখানে কথা বলতে গেলে প্রত্যেকের বাড়ির ঠিকানা আর কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আসিস।
সেও করা যাবে, ব্যাপার না, কিন্তু প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাবি কবে? এর মধ্যে সময় পাবি?
হ্যাঁ, আজই সময় বের করে ফেলা যাবে, বেশি দেরি করাটা ঠিক হবে না, বুঝিস না, আবার কাল পরশুর মধ্যেই কোনো নতুন খবর না বেরিয়ে যায়।
তাহলে কোথায় কয়টায় মিট করবি বল?
আমি 6টার মধ্যে বের হব, তুই তোর বাইকে আমাকে অফিসের সামনে থেকে পিক করে নিস, তারপরে যেখানে যাওয়ার সেখানে যাওয়া যাবে।
ওকে দেন, দেখা হচ্ছে তাহলে সন্ধ্যায়।
হ্যাঁ বন্ধু, দেখা হবে।
রাসেলের সারাটা দিন অনেক ব্যস্ত কাটল, নিজের কাজ ছাড়াও সাইকিয়াট্রিস্টদের কেসটা নিয়ে বেশ দৌড়াদৌড়ি করতে হলো। এদিকে আবার তারাও ছিল যে 6টার মধ্যে সব ইনফরমেশন কালেক্ট করতে হবে। একদিনই অনেকখানি এগিয়ে গেল রাসেল, টাইম টু টাইম সব আপডেট করে পরশকে জানাতে থাকল। সবার বাসার অ্যাড্রেসে জোগাড় করে ফেলেছে রাসেল, ফোন করে অ্যাপয়েন্টমেন্টও নিয়ে ফেলেছে। সব ফ্যামিলির লোকজন বেশ হকচক হয়ে গেছে একজন পুলিশ অফিসারের ফোন পেয়ে। রাসেল যদিও খুব কেয়ারফুলি হ্যান্ডেল করছে বিষয়টা যাতে কেউ কিছু বুঝতে না পারে, পরে যদি রহস্য উদ্ধার না হয় বা কোনো রহস্য খুঁজেই না পাওয়া যায় তাহলে তো ফ্যামিলির লোকজনদেরকে বোঝানো মুশকিল হয়ে যাবে। অকারণে উটকো ঝামেলা নিতে একেবারেই প্রস্তুত নেই। ঘড়ি ধরে ঠিক 5:58 পরশের অফিসের সামনে গিয়ে হাজির রাসেল। 2 মিনিটের মধ্যে পরশে নিচিয়ে নিলেন। অনেকটা অলিখিতভাবেই শুরু হলো তাদের অভিযান। এই অভিযান কোথায় গিয়ে থামে এখন সেটাই দেখার বিষয়। একে একে প্রত্যেকের বাড়িতে গেল পরশ। প্রত্যেকের কাছে কিছু কমন প্রশ্ন করা হলো, যেমন কোনোভাবে সাইকিয়াট্রিস্টদের মৃত্যুকে তাদের অস্বাভাবিক লেগেছে কিনা। এই ধরনের উত্তরে 2-3 জনের ফ্যামিলি জানালেন তাদের ব্লাড প্রেশার কোনো দিনই হাই ছিল না, বরং বেশিরভাগ সময় লোই থাকত। হঠাৎ ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণ তারা জানেন না এবং সেটাকেও তারা খুব একটা অস্বাভাবিকভাবে নেননি। আর একটা কমন প্রশ্ন ছিল যে তাদের কোনো শত্রু ছিল কিনা। এই প্রশ্নের উত্তরও কমন, তারা ছাপোষা মানুষ, তাদের কোনো শত্রু ছিল না। এছাড়া তারা নিজেরা ব্যক্তিগতভাবে কোনো বিষয় নিয়ে চিন্তিত ছিল কিনা বা সেদিন ফ্যামিলির কারোর কাছ থেকে এমন কোনো খবর পেয়েছিলেন কিনা যেটা তাদের কাছে শকিং ছিল। এমনই আরো 2-1 কমন প্রশ্ন করে যতটা সম্ভব গা বাঁচিয়ে বেরিয়ে আসতে হয়েছে, কারণ তাদের কৌতূহল হচ্ছিল পুলিশ কেন ইনভেস্টিগেট করছে। এবং এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে দেওয়াটা রাসেল আর পরশের জন্য বেশ কঠিন। তারা অনেকখানি শোন না হয়ে কাউকে কিছু জানাতে চায় না। পরশ আসলে আজকের যাত্রার ফলাফল খুব বেশি দূরে গেল না, নতুন করে কিছু জানতেও পারল না তারা। ঘটনাটা নিয়ে এখন অনেক বেশি মাথা খাটাতে হবে, কাল সকালে আবারও আলোচনায় বসতে হবে দুজনকে।
কিরে, আমরা কি আটকে গেলাম নাকি? তাই তো মনে হচ্ছে, কিন্তু আটকে গেলে চলবে কি করে বল।
আচ্ছা, একটা বিষয় কিছুতেই মাথায় আসছে না, এখন তো মোবাইলের যুগ, কেউ এ সময় ল্যান্ড ফোনে কতটা কথা বলে?
বলেই না, আমার অফিসেও তো ল্যান্ড ফোন আছে, কিন্তু আমি তো বেশিরভাগ সময় অ্যাটেন্ড করি মোবাইলে, ল্যান্ড ফোনে ফোন আসলে ধরিই না। ধরলে মাঝে মধ্যে আমার অ্যাসিস্ট্যান্ট ধরে, জরুরি কল হলে আমার ফোনে ট্রান্সফার করে, তা না হলে না।
এখনই আর একটা বড় প্রশ্ন মাথায় আসলো, সেটা হচ্ছে ল্যান্ড ফোন যদি ইউজ করেই থাকে তবে তাদের ফোনও নিশ্চয়ই আগে অ্যাসিস্ট্যান্ট বা রিসেপশনিস্টের ধরার কথা। তার মানে এই সব অ্যাসিস্ট্যান্ট বা রিসেপশনিস্টরা জানে সাইকিয়াট্রিস্টের লাস্ট ফোন কল কে করেছিল।
একদম ঠিক, তার মানে আমাদেরকে আরেক দফায় তাদেরকে জেরা করতে যেতে হবে।
আরে ছাড় না, আবার কষ্ট করে এত জায়গায় যাওয়ার দরকার কি? ক্লিনিকগুলোতে ফোন করে খবর নিয়ে নিলেই তো হচ্ছে।
এই রে, আমি তো একটা চেম্বারের নাম্বার নিয়ে আসিনি সেদিন, মাথা থেকে একদমই বেরিয়ে গেছে।
আরে ব্যাপার না, তাহলে তোকে আজ আরেকবার কষ্ট করে গিয়েই খোঁজ নিয়ে আসতে হবে রে। অবশ্যই কাজ করা যায়, আজ না হয় আমিও যাই তোর সাথে, আজ তো আর অন্য কোথাও যেতে হচ্ছে না আপাতত।
আরে দাদা দাদা, এক মিনিট, আমাদের তো যাওয়ারই দরকার নেই, টেলিফোন ডিরেক্টরি দেখে খুঁজে বের করে নিলেই হবে নাম্বারগুলো, তাহলে তো আমাদের অনেক সময় বেঁচে গেল।
ব্রাভো ম্যাম, এই না হইলে তুই পুলিশের বাচ্চা পুলিশ।
এই বেটা গালি দেস কেন?
আমি তো একটা পুলিশের বন্ধু, তাই গাল দিতে পারি, পুলিশকে গালি দেওয়ার মতন সাহস কয়জনের থাকে বল।
আচ্ছা হয়েছে, একটু বস, আমি ডিরেক্টরিটা নিয়ে আসি।
আচ্ছা সাইকিয়াট্রিস্ট আর ডাক্তারদের লিস্টে খোঁজ, তাড়াতাড়ি পেয়ে যাবি।
এই তো পেয়ে গেছি, এই যে ডক্টর আলিম ইব্রাহিম, ডক্টর খাইরুল বাসার, ডক্টর জামিল আহমেদ, তারপর আছে ডক্টর ফারুক আহমেদ, ডক্টর মামুন শাহরিয়ার।
এক মিনিট এক মিনিট, এই নামগুলো কি এভাবেই সিরিয়ালি আছে?
হ্যাঁ, বাংলা বর্ণমালা অনুযায়ী তো সিরিয়ালে এরকম থাকার কথা। কেন রে?
এক মিনিট, আমাকে ওই কদিনের পেপারগুলো দেখতে রে।
এখন আবার পেপার দেখে কি করবি?
ডেট অনুযায়ী কে কবে মারা গেছে তার একটা ডিটেইল বের করব।
এখনো তো পেপার খুঁজে বের করতে হবে না, আমার ডায়েরিতে আমি সব ডিটেইল লিখে রেখেছি, ওখান থেকেই দেখে নে।
থ্যাংকস বন্ধু। আচ্ছা দেখি ডিরেক্টরিতে এদিকে দে তো। আরে ও মাই গড, কি হলো রে? দেখ টেলিফোন ডিরেক্টরিতে যেসব ডক্টরদের নাম যেভাবে সিরিয়ালি আছে, তাদের মারা যাবার ডেটও ওরকমই সিরিয়ালি পড়েছে।
কি বলিস, এটা কিভাবে সম্ভব?
তবে কি এটাও মিরাকেল?
এত মিরাকেল একসাথে কোনোভাবেই ঘটতে পারে না, এর পেছনে অবশ্যই কারো হাত আছে, আর এগুলো মৃত্যু না হত্যা, সে বিষয়ে আমার কোনো সন্দেহই নেই।
কেউ খুব ঠান্ডা মাথায় কোনো অজানা উপায়ে একের পর এক সাইকিয়াট্রিস্টকে হত্যা করেই চলছে, হত্যাকারী এতই চতুর যে কোনো ক্লুই রাখছে না, একে খুঁজে বের করতেই হবে বুঝলি, তা না হলে লিস্টে যে বাকি নামগুলো আছে সেগুলো থাকবে না।
তাই তো, লিস্টে পরের নামটা কার?
ABC Radio 89.2 FM.
বেশি দেরি হওয়ার আগে আপনার কানকে বাঁচান, শুনুন ABC Radio 89.2 FM.
কুয়াশা,
চলছে কুয়াশা এবিসি রেডিও 89.2 FM, এবং আপনারা এতক্ষণ ধরে শুনলেন প্রথম দ্বিতীয় পর্ব, সময় হয়ে গেছে তৃতীয় পর্বের অর্থাৎ শেষ পর্বের, যেখানে আমরা গল্পের অর্থাৎ আমাদের আজকের গল্পের রহস্যের সমাধান সবকিছুই জানতে পারবো। আর আসুন তাহলে সময় নষ্ট না করে সরাসরি চলে যাই তৃতীয় পর্বে অর্থাৎ শেষ পর্বে। আপনার সাথে আছে শারমিন, ফিরে আসছি গল্প শেষ হওয়ার পর। চলছে কুয়াশা এবিসি রেডিও 89.2 FM।
কুয়াশা
সাবরিনা শৈলী একজন তরুণ লেডি সাইকিয়াট্রিস্ট, তার কাছে এখন নতুন এক পেশেন্ট। এর আগে তার সাথে একটা কল অ্যাটেন্ড করেছে সাবরিনা, একদিনে অনেকখানি ইম্প্রুভমেন্ট লক্ষ্য করতে পারছে সে। কিন্তু তার এখনকার আচরণ আর আগের আচরণের মধ্যে অনেক পার্থক্য। অন্তত তার হিস্ট্রি তো তাই বলে। এমনটা হবার কারণ খুঁজতেই আপাতত ব্যস্ত সাবরিনা শৈলী। সিভিয়ার সিজোফ্রেনিয়াক পেশেন্ট রিনা নামে একজনকে খুব ভালোবাসে, কিছুদিন পর পরই তাকে হারিয়ে ফেলে। তখন পাগলের মতো আচরণ শুরু করে আর ঠিক তখনই তার সাইকোথেরাপিস্টের প্রয়োজন পড়ে। আবার যখন তাকে ফিরে পায় তখন সে আবার ট্রিটমেন্ট বন্ধ করে দেয়, মেডিকেশনও ঠিক মতো ফলো করে। তার কাছের মানুষ এমন কেউ নেই যে তার খেয়াল রাখবে। অন্তত তার ভাষ্য মতে তার একমাত্র আপনজন হচ্ছে রিনা। এর আগে সে যার যার কাছে ট্রিটমেন্টের জন্য গেছে তারা প্রত্যেকেই নামটা শুনতে শুনতে অস্থির হয়ে গেছে। কিন্তু কিছুতেই রিনার কল্পনা তার মাথা থেকে সরানো যায়নি। আর যাবেই বা কি করে, এমন তো কেউ নেই যে তাকে নিয়ম করে ওষুধ খাওয়াবে। যদিও সে সাবিনার কাছে আসার পর অনেক চেঞ্জ, খুব একটা রিনা রিনা করছে না। চেম্বারে আসে, এসে লাজুক লাজুক ভঙ্গিতে বসে থাকে, রিনা কোনো প্রশ্ন করলে উত্তর দেয়, শুধু এটুকুই। এত বেশি শান্ত হয়ে যাওয়ার কারণ কি? কিছুদিন উদ্ধার করতে পারছে না সাবিনা। আজকে যে কোনো উপায়ে তার পেট থেকে কথা বের করতেই হবে। এভাবে চুপচাপ বসে থাকলে তো আর ট্রিটমেন্ট হবে না। পেশেন্টের অবশ্যই সুস্থ হওয়ার আগ্রহ থাকতে হবে। অকারণ কেস হ্যান্ডেল করতে খুব বিরক্ত হয় সাবিনা। বিশেষত এই লোকটাই এখন অনেকখানি বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কি কারণে সেটাও বুঝতে পারছি না সাবিনা।
আপনার এখন কি অবস্থা সোহেল সাহেব, কেমন আছেন আপনি?
ভালো আছি, এখানে আসলে ভালোই লাগে।
খুবই ভালো কথা। আচ্ছা, আপনার রিনা কেমন আছে?
ও এখন আর আসে না।
আসে না? তাতে আপনার খারাপ লাগে না?
না, আগে লাগতো, এখন আর লাগে না।
কেন খারাপ লাগে না সেটা কি আপনি বুঝতে পারেন?
হ্যাঁ পারি তো, কারণ ওকে এখন আমার আর ভালো লাগে না। তাই ও না আসাতে আমার খারাপ লাগে না, ভালো লাগে না, খারাপ লাগে না, খারাপ লাগে না, ভালো লাগে না।
এখন যদি কখনো রিনা ফিরে আসে তাহলে কি করবেন?
পাত্তাই দিব না। না না, পাত্তা না দিলে চলবে না। তাহলে ও ভাববে আমি ওর উপর রাগ করে ওকে পানিশমেন্ট দিচ্ছি, তাহলে তো আরো মুশকিল। তাহলে তো আমার পিছুই ছাড়বে না, তখন তো অনেক সমস্যা হবে। কি করি বলুন তো? আমি না হয় ওকে বুঝিয়ে বলবো যে দেখো আমি এখন আর তোমাকে ভালোবাসি না, চলে যাও।
আপনি এখন কেন রিনাকে ভালোবাসেন না সোহেব?
কারণ এখন আমি অন্য কাউকে ভালোবাসি।
কাকে ভালোবাসেন সেটা কি আমাকে বলা যায়?
না বলবো না।
আমি তো আপনার বন্ধুর মতো, চাইলে আমাকে বলতে পারেন, আমি কাউকে বলবো না।
আপনি রাগ করবেন না তো?
রাগ করবো কেন? না রাগ করবো না।
আমি এখন আপনাকে ভালোবাসি।
আমাকে? আমাকে কেন ভালোবাসেন?
রিনাকে তো আমি আসলে কল্পনায় দেখতাম, রিনা তো আসলে বাস্তবে ছিল না, আমাদের আগের ডাক্তাররা বলেছে, কিন্তু আমি তখন বুঝিনি। আমি যখন আপনাকে দেখলাম তখন আমার মনে হলো আপনি সেই মেয়ে যাকে আমি সারা জীবন ধরে ভালোবেসেছি। আর আপনি আমার কল্পনাতেও নেই, আপনি বাস্তবে আছেন। আপনি যেমন আমার সাথে কথা বলেন অন্যদের সাথেও তো বলেন, তাই না? তাই আপনি বাস্তবে আছেন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। রিনা তো বাস্তবে ছিল না, তাই আমি আর রিনাকে ভালোবাসি না, আমি এখন আপনাকে ভালোবাসি।
কিন্তু আমি যে আপনাকে ভালোবাসি না, আমার তো নিজের ফ্যামিলি আছে, হাজবেন্ড আছে, মেয়েও আছে, আমি তো তাদেরকে ভালোবাসি।
সে আপনি যাকে খুশি তাকে ভালোবাসতেই পারেন, আমার তাতে কিছু যায় আসে না। আমি প্রতিদিন আপনার কাছে আসবো, আপনার সাথে কথা বলবো, তাতেই আমার হবে, আমার আর কিছু চাই না।
কিন্তু আপনার কেন এটা মনে হলো আমি এটা অ্যালাউ করব?
কারণ আমি আপনার পেশেন্ট ডক্টর, আমার ট্রিটমেন্ট করা আপনার দায়িত্ব।
আজকের মতো আপনার সেশন শেষ, আপনি আজ আসতে পারেন।
থ্যাংক ইউ ডক্টর, আজ আসি, আমি আবার আসবো।
একটু মিষ্টি ঝামেলা করলো সাবিনা, কিছুতেই বুঝতে পারছে না। সোহেবের মনে এমন কিছু ছিল বলেই হয়তো এই কয়দিন ধরে তার অস্বস্তি হচ্ছে। কিন্তু অস্বস্তি সে কাটাবে কি করে? কিন্তু সাবিনাকে অস্বস্তি কাটিয়ে উঠতেই হবে, তা না হলে তো সে সোহেবের ট্রিটমেন্ট করতে পারবে না। সাবিনাকে নিয়ে সে যা কিছু ভাবছে
সেগুলো সবই ইনফ্যাচুয়েশন হতে পারে। সিজোফ্রেনিয়ার এক সিমটম থেকে বেরিয়ে আরেক সিমটমের দিকে যাওয়া, আর একটু বইপত্র ঘাটাঘাটি করতে হবে বলে মনে হচ্ছে। ডক্টর আলিম ইব্রাহিম সাবিনা শৈলীর সরাসরি টিচার ছিলেন। আগে যে কোনো সমস্যায় সাবিনা তার কাছ থেকে সাহায্যের জন্য যেত, কিন্তু এখন তো তিনি নেই, তাই সাবিনার সাহায্য পাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এদিকে পরশা রাসেল টেলিফোন ডিরেক্টরি দেখে সন্দেহ করছে যে খুনির নেক্সট টার্গেট হতে পারে ডক্টর সাবিনা শৈলী, কিন্তু তার ল্যান্ডফোনে কোনোভাবেই কানেকশন পাওয়া যাচ্ছে না। এটা একদিক থেকে ভালো, কারণ এতে করে খুনিও তাকে ধরতে পারবে না। সুতরাং এখন তাদেরকে সরাসরি সাবিনার কাছে যেতে হবে। এদিকে খুনিকে শনাক্ত করার জন্য আরো একটা বিষয় জানা খুব জরুরি, সেটা হচ্ছে টেলিফোন অফিসে গিয়ে খুনের দিনগুলোতে ডক্টরদের ফোনের কল লিস্ট বের করা, ইনকামিং আর আউটগোয়িং। কাজটা একটু কঠিন হয়ে উঠতে পারে, তবুও করতে তো হবেই। পরশ আর রাসেল দুজনেই আজ অফিস থেকে ছুটি নিয়েছে, তাই সকাল সকালই টেলিফোন অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো দুজন। সেখানকার একজন কর্মকর্তা বেশ সাহায্য করলো লিস্টগুলো বের করার ক্ষেত্রে, এতে করে কাজটা অনেক সহজ হয়ে গেল। এছাড়াও ক্লিনিং হোমকে খবর নিয়ে জানা গেছে ঠিক যেই সময়গুলোতে ডক্টররা মারা যান সেই সময় তাদের অ্যাসিস্ট্যান্ট বা রিসেপশনিস্ট হয় লাঞ্চ ব্রেকে ছিল বা ছুটিতে ছিল, অথবা সেদিন কোনো দরকারে ছুটি নিয়ে একটু আগেই বেরিয়ে গিয়েছিলেন। অর্থাৎ ডক্টরদের মৃত্যুর সময় চেম্বারে বা ওয়েটিং রুমে আর কেউ ছিল না, তাই ফোনগুলো সরাসরি ডক্টরদের কাছেই গেছে, অথবা ডক্টররা কাউকে ফোন করেছে। কে কাকে ফোন করেছে সেটা জানা যাবে কিছুক্ষণের মধ্যেই।
এখানে তো একটা নাম্বার মিলে যাচ্ছে রে, সেই নাম্বারে কি কল করা হয়েছিল? না, কল এসেছিল, প্রত্যেকবারই প্রত্যেক ডক্টরের কাছে এই নম্বর থেকেই কল এসেছিল রে, এবং সেটাই ছিল লাস্ট ফোন কল। আচ্ছা, নাম্বারটা কার? এটা কি ল্যান্ডলাইন না মোবাইল? না, এটা মোবাইল নাম্বার। আর নম্বরটা কার সেটা অপারেটর কোম্পানিকে খোঁজ করলে অবশ্য বের করা সম্ভব, 5 মিনিট লাগবে।
তাহলে চল, আর দেরি কিসের?
কিন্তু আমার মনে হয় তার আগে আমাদের সাবিনা শৈলীর সাথে দেখা করে তাকে সাবধান করা উচিত।
কিন্তু কিভাবে করবি? ঠিকানা পেয়েছিস?
হ্যাঁ, একজনকে জোগাড় করতে বলেছিলাম, এই মাত্র টেক্সট করলো, এখান থেকে কাছেই। ওনার সাথে দেখা করে না হয় খুনি খুঁজে যাওয়া যাবে। চল, আমার মনে হয় আর দেরি করাও ঠিক হবে না।
চল তাহলে।
পরশের রাসেল সাবিনা শৈলীর চেম্বারে এসে উপস্থিত হল। বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হলো তাদের, কারণ ভেতরে পেশেন্ট আছে। রাসেল তার পরিচয় দেওয়াতে আলাদা করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হলো না। প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পর ডাক এলো তাদের।
জি বলুন অফিসার, আমি আপনার কি সাহায্য করতে পারি?
ডক্টর সাবিনা, ও আমার বন্ধু পরশ হাবিব, পেশায় একজন সায়েন্টিস্ট কিন্তু শখের গোয়েন্দা আর কি, আর আমার পেশা তো বুঝতেই পারছেন। দুজনের পছন্দ এক হওয়াতে অনেক সময় অনেকের চোখে যা ধরা পড়ে না, আমাদের দুজনের চোখে তা ধরা পড়ে যায়। তেমনি একটা ব্যাপার নিয়ে আপনার সাথে একটু কথা বলতে এসেছি।
হ্যাঁ বলুন না।
আচ্ছা, আপনি কি খেয়াল করেছেন বেশ কিছুদিন ধরে কয়েকজন সাইকিয়াট্রিস্ট মারা গেছেন এবং তাদের মৃত্যুর ধরন প্রায় একই?
মৃত্যুর ধরন একই বলতে কি বোঝাচ্ছেন সেটা আসলে বুঝতে পারছি না, তবে হ্যাঁ এটা জানি যে বেশ কয়েকজন যে মারা গেছেন সেটা।
মৃত্যুর ধরন একই বলতে যা বোঝাতে চেয়েছি তা হলো প্রত্যেকেরই ব্লাড প্রেশার বেড়ে গিয়ে ব্রেইন হ্যামারেজ হয়, যার ফলে মৃত্যু। এদের মধ্যে অনেকেরই ব্লাড প্রেশার বেশিরভাগ সময় লো থাকত, হঠাৎ করে এত বেশি বেড়ে যাওয়া এটা কি অস্বাভাবিক নয়? এছাড়াও প্রত্যেককেই হাতে টেলিফোনের রিসিভার ধরে থাকা অবস্থায় পাওয়া গেছে, প্রত্যেককেই। তার মানে তাদের কাছে এমন কোনো কল এসেছিল যেটা তাদের মৃত্যুর কারণ। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে তাদেরকে মারা হচ্ছে টেলিফোন ডিরেক্টরির লিস্ট অনুযায়ী, অর্থাৎ ডিরেক্টরিতে যেভাবে বাংলা বর্ণমালা অনুযায়ী নামের লিস্ট থাকে সেই অনুযায়ী এদের একের পর এক হত্যা করা হচ্ছে।
কিন্তু এইসব কথা আপনারা আমাকে কেন বলছেন?
কারণ লিস্ট মোতাবেক নেক্সট টার্গেট আপনি।
কিন্তু আমাকে কেউ কেন মারতে যাবে? আমি তো কারো কোনো ক্ষতি করিনি।
এক্স্যাক্টলি, যারা মারা গেছে তাদের প্রত্যেকের ফ্যামিলি একই কথা বলেছে যে তাদেরকে কেউ খুন করতে পারে না, আপনিও একই কথাই বলছেন।
এবং আপনি যদি ব্যাপারটাকে সিরিয়াসলি না নেন এখন, তাহলে কিছুদিন পর আপনার আর কিছুই বলার থাকবে না। আপনার ফ্যামিলিও ভাববে যে আপনার স্বাভাবিক মৃত্যুই হয়েছে, কারণ আপনি তো কারোর ক্ষতি করেননি, আপনার ক্ষতি কেউ কেন করবে?
মানে কি করতে হবে আমাকে? আমি তো কিছুই বুঝতে পারছি না।
আচ্ছা,
আমি আপনাকে বুঝিয়ে বলছি। আপনি আগামী কিছুদিন যদি ক্লিনিকে না এসে বাড়িতে বসে থাকেন তাহলে খুব ভালো হয়। আর অবশ্যই কোনো ধরনের মোবাইল আর টেলিফোন ব্যবহার করবেন না, কোনোভাবেই না। আর খুনির নাম হয়তো আমরা এখান থেকে বের হওয়ার আধা ঘন্টার মধ্যেই পেয়ে যাব, তখনই আমরা আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি দয়া করে আপনার পেশেন্ট লিস্টটা একটু চেক করে দেখবেন, সেই নামে কেউ আছে কিনা। যদি থেকে থাকে তাহলে তার ঠিকানাটা আমাদেরকে একটু জানান।
এই বিষয়ে কি কোনো কেস ফাইল করা হয়েছে?
না, কারণ মৃত্যুগুলো যে অস্বাভাবিক সেটাই তো কেউ ধরতে পারেনি।
আর আপনারা ধরে বসে আছেন, বাহ চমৎকার। আর আপনাদের কথায় আমি আমার পেশেন্টদেরকে ট্রিটমেন্ট থেকে বঞ্চিত করব। কেন, আমি কেন আপনাদের কথা বিশ্বাস করব বলুন?
ওয়েল, আপনি যদি আমাদের কথা বিশ্বাস না করেন তাহলে তো আমাদের কিছুই করার নেই। আমরা আমাদের কাজ নিয়ে কনফিডেন্ট, খুনি পর্যন্ত পৌঁছতে আমাদের আর বেশি সময় লাগবেও না। শুধু ততটা সময় আপনাকে একটু সাবধানে থাকতে হবে, এটুকু উপকার না হয় করুন আমাদের। আমরা চাই না আর কারোর প্রাণ যাক।
আচ্ছা ঠিক আছে, আপনাদের কথা মতো আমি কোনো ফোন কল অ্যাটেন্ড করব না, কিন্তু আমি আমার প্র্যাকটিস বন্ধ রাখতে পারবো না, আমাকে ক্লিনিকে আসতেই হবে।
ওকে, দ্যাটস ফাইন, আপাতত এতটুকুতেই চলবে। আপনি আমাদের দুজনের নাম্বার দুটো রাখুন, আমরা আপনাকে ফোন করব না, দরকার পড়লে টেক্সট করব। আর কিছুদিনের মধ্যেই আমরা আপনাকে একটা নাম পাঠাবো, আপনি দেখবেন যে এই নামে আপনার কোনো পেশেন্ট আছে কিনা। আমাদের ধারণা কোনো পেশেন্ট এই খুনের সাথে জড়িত।
জি আচ্ছা ঠিক আছে, আমি জানাবো।
আচ্ছা, আপনার ল্যান্ড ফোন কি নষ্ট? সকাল থেকে ফোন করে আপনাকে পাচ্ছিলাম না যে।
হ্যাঁ, গত পরশু রাতে কোনোভাবে কানেকশন কেটে যায়, কমপ্লেন করা হয়েছিল, একটু আগেই ঠিক হয়ে গেছে।
ঠিক না হলেই বরং ভালো হতো। যাই হোক, এখন কিছুদিন টেলিফোন ইউজ করবেন না, তাহলেই হবে।
পরশাসের বেরিয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণের একটা ব্রেক নেয় সাবরিনা। ওদের সামনে যতই গা ছাড়া ভাব দেখাতে গেল, ভেতরে ভেতরে বেশ ভয় পেয়ে গেছে সাবরিনা। বারবার ফোনটার দিকে তাকাচ্ছে, মনে হচ্ছে এই বেজে উঠবে হয়তো, কিন্তু ফোন বাড়ি। আর অজানা এক আতঙ্কে হাতটা ঠান্ডা হয়ে আসছে তার। ওদিকে রাসেল আর পরশ সেই টেলিকম কোম্পানিতে গিয়ে খোঁজ নিতে গিয়ে জানতে পারে নাম্বারটা একজন মহিলা, ঠিকানাও পেয়ে যায় সহজে। এখন তাদেরকে সোজা এই ঠিকানায় গিয়ে হানা দিতে হবে। কিন্তু সেই ঠিকানায় গিয়ে দেখা গেল সেখানে ওই নামে কেউ থাকে না, কেউ কোনোদিন ছিলই না, বরং সেখানকার লোকজন এই নাম শুনে মহা বিরক্ত। কেমন অস্বাভাবিক ভঙ্গিতে দেখাচ্ছে। এমন করার কারণ জানতে চাইলে তারা জানায় বেশ কিছুদিন আগ পর্যন্ত এক ছেলে নাকি প্রায় এই নামে তাকে খুঁজতে চলে আসতে এখানে। ওই ঠিকানার বাসিন্দারা এক প্রকার অতিষ্ঠ হয়ে উঠেছিল, এখন তো অনেক দিন হতে চলল সে আর আসে না। তাহলে এই ছেলেটাকে আর ওই নাম্বারের ইউজারটাই বা কে, কোথায় বা তারা খুঁজবে তাকে? আছে সাবিনার অজানা আতঙ্কে অস্থির ভাবে পায়খানি করতে থাকে, নিজের চেম্বারে বারবার ফোনের দিকে দেখতে থাকে। রোগটার মধ্যে তিন পতন নিস্তব্ধতা, হঠাৎ বেজে ওঠে ফোন, কেঁপে উঠে সাবিনা। না, টেলিফোন নয়, মোবাইল ফোন। কাঁপা হাতে মেসেজটা বের করে দেখে রাসেল পাঠিয়েছে, একটা নাম, দুই অক্ষরের একটা নাম। খুব পরিচিত লাগছে নামটা, কোথায় যেন শুনেছি বলে মনে হচ্ছে। কোনো পেশেন্টের নাম? না তো, এই নামে তো কোনো পেশেন্ট নেই। তবে হঠাৎ মনে পড়ে গেল সে কোথায় শুনেছে এই নাম। আর ঠিক তখনই পুরো দুনিয়া কাঁপিয়ে বেজে উঠল টেলিফোন। সাবিনা আটকে উঠল, এখন সে কি করবে? ধরবে না ধরবে না? বাসা থেকেও তো কেউ ফোন করতে পারে, বাচ্চা মেয়েটা কাজের মহিলার কাছে আসা থাকে, ও যদি কোনো বিপদ হয়, অথবা সাবিনার হাজবেন্ড সুমন যদি ফোন করে থাকে কোনো বিপদে পড়ে, যে সাবিনার ক্ষতি করতে পারে সে তো ওর কাছের মানুষদেরও ক্ষতি করতে পারে। না না, তাকে ধরতেই হবে, ফোনটা ধরতেই হবে।
হ্যালো
ডক্টর, আমি শোয়েব।
আপনি কি চান, কি চান আপনি? আমাকে কেন ফোন করেছেন
ডক্টর? দেখুন, রিনা আমাকে খুব বিরক্ত করছে, আমার বাসায় এসে হাজির হয়েছে, কিন্তু আমি তো এখন আর ওকে ভালোবাসি না, আমি তো আপনাকে ভালোবাসি, তবুও সে আমার পিছু ছাড়ছে না। আপনি একটু বলে দিন তো, ও যেন আমাকে আর বিরক্ত না করে।
আমি কাউকে কিছু বলতে পারবো না, আপনি আমাকে আর ফোন করবেন না, আমার চেম্বারেও আসবেন না।
কেন ডাক্তার, আমি কি করেছি? আমি আপনাকে ভালোবাসি বলে এইভাবে শাস্তি দিবেন?
আপনি আমাকে মোটেও ভালোবাসেন না, আমি আমি খুব ভালো করে জানি। এটা এটা আপনার একটা ট্র্যাপ।
মানে কি বলছেন আপনি?
ঠিকই বলছি, আপনি আপনি একজন মার্ডারার। এতদিন ধরে যত সাইকিয়াট্রিস্ট মারা গেছেন তাদের প্রত্যেককে খুন করেছেন আপনি।
আপনি আপনি জানলেন কিভাবে?
এখন শুধু আমি জানি, কিন্তু খুব কম সময়ের মধ্যে সবাই জেনে যাবে যে আপনি মার্ডারার, আপনি আপনি একজন সিরিয়াল কিলার।
আপনি কিভাবে জানলেন? বলুন বলুন আমাকে।
আমি আর এক মুহূর্ত আপনার সাথে কথা বলবো না, আমি আমি রাখছি। সাবিনা ফোন রেখে রাসেলকে ফোন দিল। সে খুব ইনসিকিউর ফিল করছে, তার মনে হচ্ছে তার এখন প্রোটেকশনের দরকার। রাসেল জানায় তারা যত দ্রুত সম্ভব এসে তাকে বাসায় পৌঁছে দিয়ে আসবে এবং পুলিশ প্রোটেকশনেরও ব্যবস্থা করবে। সাবিনা রাসেলদেরকে জানায় যে আসল মারি আছে, তার ঠিকানাও তার কাছে আছে। রাসেল আর পরশ দেরি না করে রওনা দেয় সাবিনার চেম্বারে। তাই আধ ঘন্টা হয়ে যাচ্ছে, তা এখনো আসছে না। যত সময় যাচ্ছে সাবিনা আরো আতঙ্কিত হয়ে পড়ছে। এরই মধ্যে তার চেম্বারের দরজায় টোকা পড়ল, নিশ্চয়ই রাসেলরা এসে পড়েছে। দ্রুত দরজা খুলতেই,
এই তুই কিভাবে জানলি বল, বল আমাকে।
আপনি আপনি এখানে কেন?
আমি এখানে আমার সব রহস্য তুই জেনে গিয়েছিস, সেটা তো আমি চাইনি। এখন বল তুই কিভাবে জানলি, বল বল।
আমি সরি, আমি কাউকে কিচ্ছু বলবো না, কিচ্ছু কিচ্ছু বলবো না। আমাকে
আমি ভেবেছিলাম তোকে আমি মারবো না, ছেড়ে দেবো, কিন্তু তুই তো আমার সেই উপায় রাখাই মারে, এখন তোকে মরতেই হবে।
প্লিজ আপনি যা যা চাই হবে, তবু প্লিজ আমাকে আমাকে মারবেন না।
আর কাকে কাকে তুই বলেছিস বল, আর কাকে বলেছিস?
আমি বলিনি,
আমি তোকে বিশ্বাস করি না। এখন তোকেও মরতে হবে, আমি তোকে নিজ হাতে মারবো, নিজ হাতে গলা দিয়ে মারবো। এই ছেড়ে দাও ওকে, পরশ তুই সাবিনাকে ধর। তোমার সব খেল খতম মিস্টার সাইকো, এখান থেকে সোজা হাজতে গিয়ে বলবে কেন তুমি এতগুলো খুন করলে, আর কাউকে তোমার শিকার হতে দেওয়া যাবে না। চল
শোয়েবকে থানায় নিয়ে আসা। প্রথমে কিছুতেই মুখ খুলতে চাইছিলেন, কিন্তু অপরাধীর পেট থেকে কিভাবে কথা বের করতে হয় সেসব খুব ভালো করে জানা আছে রাসেলের।
আমার আমার বাবা একজন সাইকিক পেশেন্ট ছিলেন, আমার মা মা মারা যাবার পর থেকে তার এই সমস্যা দেখা দেয়। তাকে তাকে অনেক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু এর কেউই তার ট্রিটমেন্ট করতে পারে না। দিন দিন আমার বাবার পাগলামি বাড়তেই থাকে, এক সময় সে আত্মঘাতী হয়ে ওঠে, কয়েকবার সুইসাইড করার চেষ্টা করে কিন্তু সাকসেসফুল হয় না। শেষে একদিন আমি বাসায় ছিলাম না, সে সময় তিনি গলায় দড়ি দেন। আমার এই দুনিয়ার বাবা ছাড়া কেউ ছিল না, আর এই গর্ধর সাইকিয়াট্রিস্টরা আমার বাবাকে ছাড়িয়ে তুলতে পারেনি। তাদের কারণে আমার বাবার আজ এই অবস্থা, আমার আজ এই অবস্থা। তারা শুধু নামেই সাইকিয়াট্রিস্ট, আসলে আসলে তাদের কিচ্ছু করার নেই। তাই আমি সিদ্ধান্ত নেই তাদেরকে মেরে ফেলবো, কারণ তারা এই পৃথিবীর জঞ্জাল। আমি আমি পার্টিকেল ফিজিক্সের স্টুডেন্ট ছিলাম, আমি স্টুডেন্টও অনেক ভালো ছিলাম। আমি অনেক দিন ধরে গবেষণা করে একটা মেশিন তৈরি করি, ছোট্ট একটা মেশিন, সেটা দিয়ে পালস ওয়েভ তৈরি করা যায়। সেটা আমার মোবাইলের সাথে কানেক্ট করে কোন ল্যান্ডফোনে ফোন করে মেশিনটা অন করে দিলেই ফোনের ওপাশে যে থাকবে তার কানে ওয়েভটা যেতে থাকবে। সে কিছুই টের পাবে না, কিন্তু কিন্তু ধীরে ধীরে তার ব্লাড প্রেশার লেভেল অনেক বেড়ে যেতে থাকবে। এক পর্যায়ে গিয়ে তার ব্রেন হ্যামারেজ হবে।
আর এর মধ্যে আমি বিভিন্ন অডিও ট্র্যাক তৈরি করি, সেটা দিয়ে মানুষকে হিপনোটাইজ করা সম্ভব। পালস ওয়েভ চালু করার সাথে সাথে আমি অডিও ট্র্যাকগুলো চালু করে দিতাম, যাতে ওই জানোয়ারগুলা ফোন লাইন কেটে দিতে না পারে। ডক্টর সাবরিনাকে আমার অনেক ভালো লেগে যায়, কেমন যেন একটা মায়া কাজ করতে শুরু করে। তাই সিদ্ধান্ত নেই, ওকে আমি মারব না, কিন্তু অন্য সবাইকে আমি মেরে ফেলি। সাধারণ চোখে কেউ বুঝতে পারবে না এটা একটা খুন, কিন্তু আসলে এটা খুন। এই কয়জনকে মারতে পেরেছি, আমি একজন খুনি, এবং এতে আমার কোনো আফসোসই নেই, কোনো আফসোসই নেই। আমি একজন খুনি, এটাই আমার পরিচয়, আমি একজন খুনি, আমি খুনি একজন।
এতক্ষণ ধরে শুনছিলেন আজকের গল্প কুয়াশার গল্প, যা একটু আগে শেষ হয়ে গেল। আজকের গল্পের নাম টেলিফোন ডিরেক্টরি, লিখেছেন শেগুফতা আবিদ শাড়ি, সাউন্ড ছিলেন খালিদ। আর জানিয়ে দিচ্ছি আজকের গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নাম। শোয়েবের চরিত্রে অভিনয় করেছেন সাইফ, ডক্টর আলিম ইব্রাহিমের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু, ডক্টর ফারুক আহমেদের চরিত্রে অভিনয় করেছেন লোবান, ডক্টর সাবিনা শৈলীর চরিত্রে অভিনয় করেছেন শাড়ি, পরশ হাবিবের চরিত্রে অভিনয় করেছেন রেহান, এবং রাসেল রাজীব হয়েছে আবির। এই ছিল আজকের কুয়াশার কলা কুশলীদের নাম। সময় হয়ে গেছে আমার বিদায় নেবার। আগামী সপ্তাহে ঠিক একই সময়ে অর্থাৎ সোমবার রাত 11টায় আবারও হাজির হচ্ছে কুয়াশায় নতুন গল্প নিয়ে। সেই পর্যন্ত এবিসির সঙ্গে থাকুন। শুভরাত্রি।
কুয়াশা
exclusively on FusionBD.com.